Royal Tiger Drink presents. Jaha bolibo, shobto bolibo. Recharge yourself. Bhun shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব 177তম পর্বে। আর জেকি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। অনুষ্ঠানের শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেবে আজকের জিবিএসবি তে কে আছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজ এমন একজন উপস্থিত হয়েছেন যিনি অসহায় মানুষকে সাহায্য করাকেই সবচেয়ে ভালো কাজ বলে মনে করেন এবং এই কাজটি হাসি মুখে করতে ভালোবাসেন আবু বকর। 25 বছর বয়সী আবু বকরের জন্ম কিশোরগঞ্জের সম্ভ্রান্ত এক পরিবারে। বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। প্রিয় খাবার ডাল আর আলু ভর্তা, আর প্রিয় মানুষ তার মা। আবু বকর তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো আজ জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা জানলাম যে আবু বকর রয়েছে আজকে আমাদের সঙ্গে এবং আমরা আবু বকরের জীবনের অপ্রিয় সত্য লাখো মানুষের সামনে এখানে উন্মোচন করব। আজকের এই এপিসোডটি একটি দুর্ধর্ষ এপিসোড। অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলে নিতে চাই, কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাকে ফ্লোর দিচ্ছি। আবু বকর, কি কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে এসছেন? আপনার বিবেককে মূলত কে কিংবা কিভাবে জাগ্রত হয়েছে?
আমি আপনার আগে একটা রেডিও শুনতাম, একদিন পরে আপনার শুনতেছি যে এরকম একটা অনুষ্ঠান, আসলে জানি না হ্যালো 8920 এটা। আমি যেদিনই ফার্স্ট শুনি এই দিনই হচ্ছে আলামিনের গল্প।
আলামিনের জীবনের গল্প ছিল, হ্যাঁ
আলামিনের গল্প ছিল। ওনার গল্প আমি সারাটা রাত 2টা পর্যন্ত মনে শুনছিলাম না, একটু বেশি এরকম। শোনার পর থেকে আমি বলতেছি যে উনি যদি এত কিছু করে ভালো হইতে পারে তা আমি কেন করতে পারবো না, আমি কি এত বড় অপরাধ করে ফেলছি।
তো আলামিনের গল্প তো গিয়েছে অনেক আগে, আপনি অনেক দেরি করে ফেললেন
আসতে। আমি খুব চেষ্টা করছি, ফোনে কথা বলছি, হয়তো আমার রেকর্ডিংটা ভালো করে হয় নাই,
যে কারণে আসলে আপনি শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। আপনি সরাসরি যোগাযোগ করে অফিসে এসে আমাদের মাধ্যমে এটা করলেন। আছে ওকে অনেক ধন্যবাদ, আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকবেন। আর আমরা যেটা করে থাকি আমাদের অনুষ্ঠানে, প্রথমে ব্যাকগ্রাউন্ড তুলে ধরি, একজন মানুষ বা একজন অপরাধীর অপরাধী হবার কাহিনী, তারপর অপরাধ সে কি করেছে এবং তার জীবনে কি ঘটেছে সবগুলো আমরা ধারাবাহিক ভাবে এখানে নিয়ে আসার চেষ্টা করি। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আমার যখন বয়স 7 তখন আমি স্কুলে ভর্তি হয়েছি ক্লাস 1।
আপনার বাবা কি করতো?
আমার বাবা বলতে আগে কিছু করতো না, ওনার বাবার অনেক সম্পত্তি ছিল, উনি মেম্বারই দাঁড়াইছে।
আচ্ছা,
আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা। যারা হয়তো শুনবেন তারা চিনতে পারবেন, আমার দাদার নাম হচ্ছে মরহুম হাজি এক, ওনার ছেলে আমার যে পিতা, ওনার অনেক সম্পত্তি ছিল। উনি আবার পাকিস্তানে পিএর সময় এম এ পাস আনন্দ মোহন থেকে মাই মিশন।
ওকে,
আমার আব্বা দুইটা বিবাহ করছে, একটা বিবাহ আগে আমার আম্মু মারা গেছে, পরে আমার আম্মাকে বিয়ে করে নিয়ে আসে। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, উনি কোনো কাজ করতো না, শুধু মানে বৈশা বিক্রি করতো আর খাইতো। এরপরে উনি লাস্টে নির্বাচনে দাঁড়াইলো মেম্বারে।
আচ্ছা,
ওই জায়গা তো আপনার মানে সাকসেস হইতে পারে
না।
কিশোরগঞ্জ আমাদের শহরে একটা বাড়ি কেনা হয়েছিল, তখন আমি ছোট, আমি আমার বাবার ঘরে জন্ম নিছি, কিন্তু আমার বাবা ওইটাও মানে আপনার সাকসেস হইতে পারেন। তো তারপরে আমার আব্বা গ্রামে রিক্সা চালাইতো, রিক্সা চালানোর পরে একদিন আমাদেরকে শহরে নিয়ে আসলো। আমরা হচ্ছে আপন দুই ভাই, আর আমার আগের মার ওরা দুই ভাই ছিল আর দুই বোন।
ওকে,
তো আমার আম্মা আসার পরে আপনার বাসায় কাজ করতো, আমার আব্বা কিছু করতো না, কোনো কিছু করতো না। আমার আম্মু কাজ করে আমাদেরকে রেখে চলে যায়, আমার একটা ছোট ভাই আছে, রেখে চলে যা, খুব কষ্ট হয়, আম্মুকে আমি দেখতে পারি না, এ করতে পারি না, খুব কষ্ট হয়। আমার বাবা শুয়ে থাকে, খালি শুয়ে থাকে, আর আমার আম্মাকে মায়ের দূর করে। গ্রাম থেকে আপনার অনেক টাকার ঋণ হয়েছে, আমার সাড়ে তিন লাখ টাকা, ওই আমার আম্মু কাজ করতে 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 দিছে। ঋণ শুধু দেওয়ার পর আমাদের একটা নতুন বাড়ি হয়েছে, বাড়ি হইলে ওই বাড়িটা আমাদেরকে দেয় নাই আমার আব্বা লেখে, আমার আম্মাকে মিথ্যা আশ্বাস দিছে। তো এটা আমি জানতাম না, এটা পরে আসতেছি এই জায়গা। আমি এখন আমার সামনের দিকে যাই, আমি যখন থেকে বুঝি, আমি যখন স্কুলে ওয়ান থেকে পড়ি, যখন ক্লাস টু এ তে উঠলাম, তখন আমি আমার মামার বাড়ি চলে গেলাম, আমার মামার বাড়িতে চলে গেলাম, উনি পড়ালেখা করবো, আমার আম্মা ঢাকা।
আচ্ছা, ঢাকাতে মা কি করেন সে সময়?
আমার আম্মা কাজ করেন মানুষের বাসায়।
মানুষের বাসায় কাজ করেন? মানে আপনার বাবার অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়ে গেল যে আপনার মাকে মানুষের বাসায় কাজ করতে হতো, সে সময় আপনি বাড়িতে?
জি, আমি বাড়িতে।
আপনার মা মানুষের বাসায় কাজ করে বাড়িতে পাঠাতেন?
জি।
আপনার বাবা কি করতো এই সময়?
আমার বাবা বৈশা থাকতো শহরে।
ওকে, জি বলুন।
তারপর মামার বাড়িতে থাকতাম, হয়তো মামা ওই একটা জিনিস দিলে দিত, না দিলে নাই। আমার পড়াশোনার দিকে একটা টিচার লাগে প্রাইভেটে, ওই রকম টিচার রাখে নাই, নিজে নিজে করতাম, নিজে নিজে তো আর পড়ালেখা হয় না। এভাবে কোন রকম ক্লাস ফাইভ পর্যন্ত আসলাম, আসার পরে আমার একটা খারাপ লাইনে আমি চলে আসতেছি, সিগারেট ধরলাম।
ওকে,
একদিন আমার এক চাষতো ভাই আছে, ওনার মাধ্যমে গ্যান্দারি ক্যাপ চিনবেন, আমাদের দেশে উক ক্যাপ বলে যেটাকে। জি, ওখানে যাওয়ার পরে আপনি বিড়ি ধরাইছে, আমি বলছি এটা কি জিনিস, খায়া দেখ মজা পাবি। এদিন খাইলাম, এর বিকালে প্রথমে আমি গাঁজা ধরলাম। গাঁজা ধরার পরে আমি তো আর জানি না যে এটা গাঁজা। আমার মামার বাসায় আসলাম, আসার পরে আমার মামি অনেক মা দিছে আমাকে, বলতেছে তুই এটি কি খাইছো, বলছে আমি তো এটা কিছু খাইছি না, এটা কি জানি বের হয়েছে।
কোন ক্লাসে থাকতে এটা?
এটা আমি ক্লাস থ্রি তে। তো
ক্লাস থ্রি তে থাকা অবস্থায় আপনি মানে সামহাও গাঁজা খেলেন?
জি, গাঁজা। একই দিনে আমি বিড়ি শিখলাম, একই দিনে আমি গাঁজা খেলাম। তারপরে যে মামার বাসায় গেলাম, মানে বাড়িতে, তো আমার মামি দেখে মানে আমি মানে ঝুললে পড়ে যাইতেছি, দেখে পরে আমার বলতেছে তুই কি গু খাইছস, তুই কি গু খাইছস। তারপর আমার মাছ মারার পরে আমি আমাদের বাড়িতে চলে আসছি, আমার দাদি আছে, ওনার কাছে আসার পরে আমি এক বাবির সাথে থাকতাম, ওনার ডয়ের থেকে আমি 15 টাকা চুরি
বসতাম। কেন চুরি করলেন?
আমি ঢাকা চলে আসবো আমার আম্মার কাছে।
আচ্ছা,
গ্লুগুস একটা ইয়া ছিল, এটা খাইলে ঠান্ডা মনে লাগে, গ্লুগুস নাকি বলতো, এই জিনিসটা চুরি গেছে আর 15 টাকা চুরি গেছে আমার মনে আছে। বাড়ির পিছিয়ে গেলাম, বদনা চিনেন? বদনা নিয়ে আপনি গেছি যে বাথরুম করবো, আসলে আমি ওয়াশরুম করবো না, আমি ঢাকা চলে যাবো। তো আমি নিয়ে ফজর আজানের মানে আমি আমার স্কুলটা পার হয়েছি, এর ভিতরে ফজর আজান দিছি, আমি এক জায়গায় অনেক বৃষ্টি হইতেছি, বৈশা হয়েছি, কিদার্ত অবস্থা, আপনার আমি ইয়াটা খেলাম, গ্লুকোজ খেলাম, দেখি বেশি ঠান্ডা লাগে, এটা ভিতরে দিলে ঠান্ডা লাগে। পরে আমাদের কুলেঘাট বাজারে গেলাম, গিয়ে বাস উঠলাম, পিছে বসলাম, তা আমার কাছে এসে ভাড়া যাইতেছে, আমি দেখেন ভাই আমার বাপ নাই, আমার মা আছে, আমার কাছে কোনো ভাড়া নেই, আমি ঢাকা যাবো, বলে আমি সাইদাবাদ আসবো, আসার পরে সাইদাবাদ থেকে তোর আসি, আইসে আমার আম্মারে খুঁজে আমি পাই না। পরে আমাদের এলাকার একটা লোক দেখে
মাকে খুঁজবেন, মানে আপনি কি মার অ্যাড্রেস জানতেন যে মা কোথায় থাকে, এসছেন?
না, আমি জানি,
স্বাভাবিকভাবে আপনি মাকে খুঁজলে তো পাবেন না, মানে উদ্ভ্রান্তের মধ্যে খুঁজছেন আর কি। তারপর
শুধু এতটুকু জানি, একটা লোক বলতো যে বিমানবন্দর উত্তরার এদিকে থাকে।
আচ্ছা আচ্ছা,
উত্তরা কি জানি বলে আপনি জসিমউদ্দিন নাকি, এখানে আমার নামানোর কথা ছিল এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট নামাই না, আমাকে জসিমউদ্দিন কাছাকাছি নামাইছে। নামানোর পরে আপনি একটা লোক দেখতে পাইছে আমার এলাকায়, তো ওনার পিস ধরলাম, পরে বলতেছে আমার আক্কিরে তুই এনে, আমি কহ আমি তো এনে তুই কেমন আইসো? আমি কই এমনি এমনি আইসি, আম্মা কই থায়? তোর আম্মা কই থায় জানি না, কিন্তু এই রোড দিয়া যা, ডিআইডি মার্কেট নামে একটা ইয়ে আছে, তোরা সাত নম্বর 3 নম্বর সেক্টরে ওই দিক দিয়ে যা। যাওয়ার পরে আপনার নিয়ে গেছে আমার আম্মা, যাওয়ার পরে আমার জড়ায় ধরছে, জড়ায় ধরে কান্না করছে, বাবা তুই কেমন আইসো?
সেটাই তো স্বাভাবিক, তাই না? ক্লাস 3 তে পড়ে একটা বাচ্চা, এর আগে কখনো আপনি ঢাকা শহরে আসেননি, হারিয়ে যাওয়াটা সম্ভাবনা ছিল।
জড়ায় ধরে আমার আম্মা খুব কান্না করছে, কান্না করে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আমার আম্মা গোসল করাইছে, গোসল করানোর পরে বলছে বাবা তুই কিছু খাইছো? আমি বলছি না আম্মা, আমি 15 টাকা চুরি করে নিয়ে আসছি, আর লোক নিয়ে আসবি তোমার আমি দেখি না অনেকদিন হয়েছে। পরে আমার আম্মা অনেকক্ষণ কান্না করছে, কান্না করার পরে আমার আম্মা হয়তো কাজ করতো যে বাড়ির ভিতরে কিসের খাবার দেয় বড় লোকদের, ওই খাবারটা আপনি দিয়েছে, দেওয়ার পরে আমি খাচ্ছি। এর ভিতরে আমার সব ভাই আছে বড়, নাম হচ্ছে শুয়ে, ও এসে আমার এই জায়গায় চরম আছে, এই হচ্ছে তুই কইতে গাইলে আমার
সব ভাই আপনার মার কাছে থাকতো?
জি।
আমি ঠিক বুঝলাম না, মানে কিভাবে থাকতো?
উনি একটা ফ্যাক্টরি আছে, ওই জায়গায় আমার চাস্তো ভাই আছে, মতি ভাই, ওনার আন্ডারে কাজ করতো।
আচ্ছা আচ্ছা।
পরে উনি যখন অসুস্থ হয়ে গেছে আমার বড় ভাই, তখন আমার বাবা নিয়ে আসছে আমার মার কাছে।
ওকে, তার মানে আপনার মার সঙ্গেই ও ঢাকাতে ছিল?
জি জি।
ওকে,
তারপরে উনি আমাকে মারার পরে আমি বলছি যে আম্মা আমি বাসের তলে পড়ে মরে যাবো। পরে আমি দোষ দিছি, আর পরে আমার একটা চাচা থাকতো আমাদের এলাকা, উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। উনি বলছে যে তোর মরে যাওয়া লাগবো না, তো যত যা কিছু লাগে আমি দিব। আনার পরে সেদিন আর আমি জিত করে খাই নাই, নাই খায়। পরে আপনি ঢাকাতে আমাকে ভর্তি করাই দিল এয়ারপোর্ট আশকোনা একটা মাদ্রাসায়। মাদ্রাসায় আমার পড়ালেখা ভালো লাগে না, আব্বা বিকালে দিয়ে আসছে, একদিন থাকে রাত থাকে সকালে আমি পালায় চলে
বিকালে দিয়ে আসলো, মানে
আজকে বিকালে আমার বাবা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছে হাফিজি মাদ্রাসা আশকোনা।
কিন্তু আপনি তো কিশোরগঞ্জ থেকে পালিয়ে ঢাকাতে আসলেন?
জি।
তাহলে এর মধ্যে হঠাৎ করে বাবা আসলো কোথেকে?
তা বাবা তো আমার মাকে নিয়ে আর আগেই চলে আসছে।
আপনাদেরকে শুধু রেখে আসছিল?
জি জি, আমাকে শুধু।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে
উনি বলতেছে যে আমার ছেলে কোথায়? ও হুজুরকে গিয়ে বলতেছে আপনার ছেলে পালাইছে। আমার আম্মা আইছে 3 নম্বর সেক্টর 8 নম্বর রোডে, সিলেট নামে একজন বাসা চিনতো, মানে সিলেটে মানুষ বড় লোক চিনতো, ওনার বাসায় গিয়ে আমি লুকাইছি। আমার মা ওই বাসাতে কাজ
করে।
পরে বলতেছে বাজান তুমি আয়া বসছো? আমি বলছি মা আমি পড়তাম না। পরে করতে বাজান কি করবা, না পড়লে তো আমার মতো তোমার দিন মজুর করে খাইতে কেমন লাগবো? আমি কইতে মা পড় মা আমার প্রাইভেট পড়ায়ও। আমার মামার বাড়িতে আবার পড়াইলো, মামার বাড়িতে আমার ভালো লাগলো না, একদিন থেকে আমার বাড়িতে এলাম। আইসা আমার দাদির সাথে থাকি, থাকার পরে আপনার আবার মামার বাড়িতে গেলাম, গিয়ে এই জায়গায় আর একটা অপরাধ করলাম, চুরি করলাম। আলমারি ছোট ছোট একদম বড় না, এটা শাড়ির নিচে অনেক টাকা থাকে। আমি ওই জায়গার থেকে 100 টাকা নিস, 100 টাকা নিয়ে কসমস বিস্কিটটা আমার মানে সবথেকে ভালো লাগতো, কসমস বিস্কিট ভুলে বসে একটা কসমস বিস্কিট খাইছি, খাইয়া ওই টাকাটা আবার ওই যে গড়ে দিতে বাঁশের ফোড়া ঘুরে এনে রাখ। আমি ভাবছি হয়তো কেউ দেখবে না, কিন্তু আমার মামা যেন এত চালাক আমি জানতাম না, উনি দেখছে আমি জিনিসটা কুবাইতেছি। পরের দিন সকালে উনি পরে কাইতে দেহের ভিতরে টাকা, পরে আমার মাসছে। মারার পরে আমি বিকালে চিন্তা ভাবনা করলাম যে আমার বাড়িতে চলে যাব, আমি আর আমার মামার বাড়িতে যাব না, কোনোদিনই যাব না। তো আমার কাছে টাকা নাই, তো আমি কি করবো? তা আমার মামা শ্বশুর বাড়িতে গেছে, গিয়া বলছে নানি, আমার খুব আদর করতো, নানি নানা কই কয় এনে আছে? আমি কই মামি আমার পাড়াইছে কইছে 100 টাকা দিতেন, আর পরে নাইরল থাকলে দিয়ে দিতেন।
আচ্ছা।
পরে 4টা নাইরল দিছে।
নাইরল কি জিনিস?
মানে নারিকেল।
ও ওকে, নারিকেল। আচ্ছা,
আমার কিশোরগঞ্জের ভাষা বলতেছি।
ওকে ফাইন, হ্যাঁ বলেন বলেন, কোনো সমস্যা নেই।
পরে আপনি বলতেছে নাইরল তো হেরা করতে দুই রান না দে। পরে আপনি 6টা নিয়ে 100 টাকা নিয়ে বাজারে গেছি পুলের ঘাট।
আচ্ছা।
6টা নারিকেল বিক্রি করলাম, ওইটা পুরি খাইলাম, হলে সিনেমা দেখলাম।
ওকে।
সিগারেট ছিল 1 টাকা করে, এডি কিনছে 1 প্যাকেট 20 টাকা দিয়ে।
মানে এই ছোট বয়সে?
জি, তখন আমার 10।
ওকে ওকে।
এর মাঝখানে মানে অনেক ইয়া হয়ে গেছে। পরে আপনার সিগারেট কিনা টাইনা টাইনা যেতাছি আমার এলাকার, তুই অমুকের ফুত না? আমি কহ অমুকের ফুত কি হয়েছে? তুই সিগারেট খাইতেছিস, তোর কত বড় কলজে? আমি কত বড় কলজে কি দেখছো? আমার কলজে আরো বাড়ায়াম, আমার কলজে আমি আরো বাড়ায়াম। পরে বললে গেছি আমার দাদি সিগারেট খায়, গু খাইছিস তুই, গু খাইছিস? আমি কই দাদি এটা খাইছি কি করতাম, কত জায়গা নাই। পরে ওই টাং আছে, মানে উপরে চাং সুবারি থাকে অনেক কিছু রাখি লাকড়ি মাকড়ি, এটার উপরে খাতা বালিশ নিয়ে ঘুমাইছি। তা আমার দাদি চোখে দেখতো না, উনি ভাবছে হয়তো আমি বাইরে হয়ে গেছি, কিন্তু আসলে বাইরে হয়নি। পরের দিন বলতেছি না আমার হয়তো আমি যে কোথাও যে কোনো জায়গায় চলে যাবো। এর ভিতরে আমি আমাদের বাড়িতে থেকে বাইরে হয়েছি, এর ভিতরে আমার বড় চাচা, আমি মনে মানে চুরের মন যেন পুলিশ পুলিশ, এটা মানে আমার মনটাতে একটু কামড় দিয়েছে, আমার চাচা কিছু আমাকে করবে। পরে আরেক মতে দেখি না উনি আমার কিছুই বলবে না, পরে হাত টাত ধুইরা পরে আমার নিয়ে গেছে ওনার বাড়িতে, নিয়ে গিয়ে আমার মাসে কত বড় কুল দিয়েছে। আমার বংশের ভিতরে এরকম কেউ করছে না, আমার বাপও করছে না, আমার ভাই হয়তো এরকম খারাপ কিন্তু এরকমও করছে না, তুই এই জিনিসটা কেমনে করলি, তোর এই
চুরি কেন?
হ্যাঁ, তোর মামার বাড়িতে কইয়া 100 টিয়া আনছস, তোর মামির কথা কইয়া, এরপরে তুই নারিকেল নিছস, তোর কত বড় কুল দে, আব্বারে ফোন দিস, আব্বা আইসা, এরপরে মামার বাড়িতে নিয়ে গেছে দিনে দিনে। নিয়ে যাওয়ার পরে আমার মামি একজন এক কথা বলতিছে, যে এই বয়সে এটা করতেছে, আমার মামি বলতেছে তে আমার মাইয়ের ইয়ার থেকেও তো টাকা আনবো, জামাইয়ের বাড়িতে টাকা আনবো, আমার কথা কইয়া এই জিদ করে আমি বলছি যে আর আমি বক্তামি না। পরে ঢাকা আসলাম, আইসা আপনি আমি একটা চাকরি খুঁজি, চাকরি পাই না, তো ডেইরি মার্কেট দিয়ে ঘুরতেছে, ওনার বাড়ি হচ্ছে সরাসর আবু তাহে।
ওকে,
উনি আমাকে বলতেছে কিরে তোর বাড়ি কই, আমি কই আমার বাড়ি নাই, কই কাজ করবি, আমি কই কি কাম, কই যে তুই একটু মাসে পানিটা নিয়ে আইনে দিবি, আমি কই তো ভালো কাজে, কত দেন লাগবো, আমি কই টিয়া দেন লাগবো না, আমার এখানে আপনার দুইটা সিগারেট কিনে দিবে আর সব কাম আমি করে দেন, আমার সিগারেট কিনে দেবেন আমি সব কাম করে দিব, কস কি তুই, আমি কই হ্যাঁ, পরে পাঁচে কাম কাম করছি ওই দিন, পরে উনি আমার দুইটা সিগারেট কিনে দিছে আর 50 টিয়া দিছে, 50 টিয়া পায়া তো আমি আরো মানে বেশি পড়ালেখা করতে পারো বললা, আমি 50 টিয়া পাইছি। একজন জিজ্ঞেস করছে ভাই এই জায়গা হল আছে কোন জায়গা, টঙ্গী হল আছে, টঙ্গী কোন জায়গা, বাটা গেট, হলের নাম কি, আনারকুলি, আনারকুলি সিনেমা হল, গেছি 50 টিয়া লইয়া আর 18 টাকা টিকিট নিছে, নিয়ে ছবি দেখছি, বাসা আইসি। পরের দিন এমনি মাছের বাজারে মানে প্রতিদিনই কাজ করি কাজ করি, আমার বেতন আস্তে আস্তে বাড়তেছে।
ওকে,
তো উনারও দুজন পার্টনার ছিল, একজন মানে ঝগড়া হয়ে মাসুদ মামা বাদ হয়ে গেছে।
আচ্ছা,
আর তাহের মামা আছে, উনি আমার খুব আদর করতো, আমার বাসা দ্বার আমি খাইতাম না, আর আমার টাকা দিয়ে আমি বিছনা বুড়ে লাইতাম। আমার একটা নেশা ছিল যে আমি সিগারেট খাইতাম আর সিনেমা দেখতাম, এরকম হইতে হইতে তাহের মামা আবার জোয়া খেলতো, উনি জোয়ার ফাঁকে ফাঁকে একদিন সিগারেট বানায় রাখছে, তো উনি সিগারেট যেন বানায় রাখছে, আসলে এটা সিগারেট ছিল না, এটা গাঁজা ছিল।
আচ্ছা,
গাঁজা, পরে আমি যশু মন্দির পিছে ডেইরি মার্কেট ভাঙ্গে দেওয়ার পরে যশু মন্দির পিছে এয়ারপোর্টের সাথে একটা ইয়ে আছে, এই জায়গায় গেছি, গেটা ধরাইছে, পরে খাইছি, পুরাটা খাইছি, পরে তো আমি চোখকে দেখি নাই, তো আমার কাছে একটা স্বপ্ন লাগে, এটা যে আমি রাজা হয়ে যাই, এটা যা আমি এটা নিয়ে স্বপ্ন দেখি, এ আবার মানে বিভিন্ন মানে মাথায় কাজ করে, কিন্তু আসলে বুঝতেছি না যে আমার কি হইতাছে।
ওকে,
ওই জায়গায় বসে রয়েছি, আর সিগারেট যতই খাই ততই ভালো লাগে, এর ভিতরে একটা আমার মাথায় একটা চিন্তা আসলো যে মেয়ে কি জিনিস, এক মনে তোর মেয়েরা মানুষ মেয়ে দিয়ে কি করে, পরে কইয়া বাসায় গেছি, যাওয়ার পরে পরের দিন দোকানে গেছি না, তাহের মামা আইসে, রে ভাই না তুই দোকানে গেছিস না, মামা ঘুমাইছি দেন আর পালা লাগে না গো, তুই কি খাইছস, তুই আমার এনতে সিগারেট নিয়ে দে, তুই খাইছস, তোরে মারু, সবাই তোরে বাজারে ডাহে, সিরিজ জামাই, তাহেরের জামাই, মাইয়া বিয়ে দিমু, তুই এ কাজ করছস,
তাহেরের জামাই মানে তাহেরের কাছে কাজ করতেন,
জি।
ওকে,
পরে এটা বলার পরে নিয়ে আসছি, কাজ করতেছি ভালো, কিন্তু আমার আম্মারে টাকা দেয় না, আমার একটা সিনেমার নেশা হইলো, আপনার থানারগুলি হলে সিনেমা দেখি, আর এক হচ্ছে আপনার ইয়াতে দেখি চম্পাগুলি, দুইটা সিনেমা খালি দেখতে আছে, এমন কোন সাপ্তাহ নেই যেন আমি
সিনেমা
দেখি। হ্যাঁ, আর এদিক দিয়ে সিগারেট খাই ঘুরি, চিন্তা ভাবনা করি আর কি করা যায়, এমনি বড় হওয়া যা, ক্লাবের খোলা পাইন দেখি, কিন্তু পাই না, মানে এরকম কিছু একটা পাই না। মাঝখানে পরে আমার আম্মা অসুস্থ হয়ে গেল, মাস পরে মাথায় চিন্তা করলো এইসব তো জীবন বলে না মানুষ, আমি যে জীবনটাই চলতেছি এইসব তো জীবন না, আমার আম্মা অসুস্থ হয়ে গেল, তখন আমি 2500 টাকা বের করে দিছি, আমি সাব্বা এই নাও আম্মারে চিকিৎসা করো, মহিলা মেডিকেলে নিয়ে আসলো আমার আম্মাকে, পরে ভালো হইলো, বাবা তোর মাথায় বুদ্ধি হয়েছে, একটা চাকরি পাইছে, একটা চাকরি করবি, আমি কই কি চাকরি, এর ভিতরে আমার আব্বা একটা মুদ্দি দিয়ে চাকরি পাইছে 9 মাস আগে, বুঝতে তোর লিগে একটা চাকরি পাইছে, আমি কই কি চাকরি, তোর আব্বা রাত্রে নাইট ডিউটি করবো আর তুই মসজিদের কামটা করে দিবি।
আচ্ছা,
মসজিদটার নাম হচ্ছে জামে মসজিদ, করবি বাদা না, আমি কই দেহা কত দিব আমি জানি না, আমি রাইতে ডিউটি করতাম, আমি মসজিদে কাম করে দাম, আর আব্বা রাইতে ডিউটি করবে তো ভালো টাকা বেতন।
কাজ মানে কিসের কাজ এটা?
মানে মসজিদ ওই যে আপনি খাদেমের কাজ,
খাদেমের কাজ
মানে চাকরিটা হচ্ছে আমার আব্বার।
আচ্ছা সেটা আপনাকে দিবে?
হ্যাঁ না, ওইটা কাজটা আমি করবো ওনার, আর উনি আর একটা রাত্রে নাইট ডিউটি আছে ওইটা করবো।
ওকে ওকে,
মানে দুই ভাবে টাকা কাম হবে।
আচ্ছা
আমার আব্বাই খুব ভালো হয়ে গেছে, মসজিদে চাকরি নিয়ে আমি কাজ টাজ করে দিই, এমনি ভালোই চলতেছে, খাইতেছি। এর ভিতরে ওই জায়গার একজন মসজিদের কমিটি আছে, আমার ছোট ভাইকে একটা মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দিল, এখনো সে পড়াশোনা করে, উনি এখনো তাকে পড়াশোনা করাই দিছে, ওনার নামটা আমি বলবো না। পরে আপনার কাজ করতেছি করতেছি একটা মজ্জান আসছে আবদুল্লাহ, আবদুল্লাহ আসার পরে কিন্তু হুজুর ঠিকই, কিন্তু ওনার মানে নীতি ভালো না, মানুষকে মানে বিভিন্ন, এরপরে আমার এটা গো এটা গো, উনি সিগারেট খায় আমার নিয়ে আসতে বলে গুদাম গাম সিগারেট, আমি নিজে নিয়ে আস, এমনকি আমার আব্বার হাউজেও খাইতো। হুজুর মানুষ হয়ে দিক জীবনে আসে কি খেতার বালিশ, আমার এইরকম হুজুর মানুষ হয়ে দিক আমিও খাবো নিয়া, উনি কালি টাকা দে, এমনি একদিন দরা খেয়ে গেছে হুজুরে, আমি চাকরি করতেছি নাইট ডিউটি করি মসজিদে কাজও করি, আমার বাবা প্রতি মাসে আমার 1,000 টাকা দিয়ে পকেট করছো, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি, পান খাই, 2009 ঘটনা, সরাসরি চলে আসতেছি।
আপনারা সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে, আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria, আবারও বলছি rj-kebria.com, এখানে এসে লেটস টক নামে একটা সেকশন আছে, ওখান থেকে আপনারা মেইল করতে পারেন, আমি প্রত্যেকটি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করি। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। মূল গল্পে বলুন, তারপর
আমি পান খাই, মানে খুব লাল হয়ে যাও, খয়ার টয়ার দিয়ে সুরভি নুরানি জর্দা দেয় খাইলে আমার কাছে খুব ভালো লাগে, আমি সিগারেট থেকে আবার। পরে আপনার আমার আব্বা চিন্তা করলো যেন আমার কোলারে তাপ লিখে পারে, পরে আপনার গেছি কাকটালে, কাকটাল থেকে আমাকে চিল্লাই পাঠালো, প্রথম হচ্ছে আপনার ইয়াতে পলাশবাড়ি, পলাশবাড়িতে এক চিল্লা দিলাম, পলাশবাড়িতে আসার পরে গেলাম রাঙ্গামাটি কবলচুরিতে, ওই জায়গা দেখি আমি কই এত সুন্দর সমুদ্র দূর, এটা তো আমি সাপ্তাহে পার হইতাম, তো এইগুলি মানে আমার কোনোদিন অভিজ্ঞতা নাই, আমি তো জীবনে দেখি নাই। পরে ওই জায়গায় চিল্লাম, আর দ্বিতীয় চিল্লা কাটলো, তৃতীয় চিল্লা আইলাম ইয়াতে কাকটালে, কাকটাল থেকে আমাকে ফাললো মাইমিশিং, মাইমিশিং 20 দিন কাটানির পরে আমার মাথায় শয়তান ঢুকছে, দূর চিল্লা দিব না, আমার তো অনেক টিয়া আছে, আমার আব্বা টিয়া দিতেছে, আম্মা টিয়া দিতেছে, তখন কর্তুয়া কোরিয়ান সার্ভিসে টাকা আসছে, তখন আমার কাছে টাকা 17,000 টাকা, কাকটার মধ্যে তো থাকলে ইয়া লাগে না, টাকা লাগে না, কাকটার মধ্যে তো সবার সাথে থাকবো, আর এই যে খাওয়ানোর টিকিট আছে 10 টাকা সকালে, দুপুরে 20 টাকা, এরকম সিস্টেম খাবার দেয়, খামো দুধ আমি মানে 20 দিন ঘুরে থাকি না, 20 দিন আমার 2,000 টাকা যাবো, আরো তো অনেক টাকা থাকে, টাকা দিয়ে কি করা যায় চিন্তা করতে, পরে আপনার মাথায় ঢুকে না, পরে আরেক হিসাবে ওই যে বাসায় পড়বো, আয়া বলবো যেন আমার চিল্লা শেষ, কিন্তু এটা তো আমার আব্বা বিশ্বাস করতো না, কারণ আমার বাবার তো দিন গোনা। পরে বাসাতে চলে আসলাম টাকা নিয়ে, কিরে বাজান কালকে টিয়া ফাটাইলাম, তুই আব্দুই আয়া ফুললি, বাবা আমার টিয়া হারা গেছে, হারা গেছে তুই ফোন দিতি, ফোন দিয়ে কইতে আমি টিয়া ফাটাইতাম, তুই এটা কি একটা কাম করছো, আমি কইছি না আমি আর চিল্লাই দিতাম না, কত এটা মানুষ শুনলে খারাপ করব, তুই এক কাজ কর, তুই বাইরে যাইস না, এই ঘরের দিকতেই থাক, এই বাসাতেই থাক, আর পরে 20 দিন পরে যাইছি মসজিদে, 20 দিনে আমি মানে উটানের ভিতরেই ছিলাম, মানে বাইরে বাইর হয়েছি না 20 দিন।
ওকে,
পরে যখন আমার চিল্লার 120 দিন কমপ্লিট হইলো আজকে, কালকে যাব। কালকে গিয়ে গিয়া সবাই আমারে জড়ায় ধরছে, আবু বক্কর কেমন আছো, আমার দাড়ি হয়ে গেছে, আমার দাড়ি ছিল, আবু বক্কর তুমি কেমন আছো, এই তো ভালো আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে মানে বুঝাইতাম যে এটা সেটা, আমার কাছে ওই জীবনটা ভালো ছিল যে জোহরের নামাজ পড়ে এরপরে ভাত খাইতাম, একটা অন্যরকম শান্তি ছিল, তারপরে আমার নিজের কাছে মনে হইতো যে হ্যাঁ আমি সুন্দর হয়ে যেতেছি, এরকম বিষয়টা। সামনে ঈদ আসলো, রোজা ঈদ, তো ফাতমা তারাবি শেষ, মানে একদম শেষ। আমার আব্বাই মসজিদ ফাউন্ড থেকে টাকা পাবে, ইমাম সাহেব পাবে, মসজিদ পাবে, তারপরে যারা রমজান মাসে ওই যে খাদেম হিসাবে কাজ করে মসজিদের এটা সেটা আগায় দেয়, ওনারা টাকা পাবে। মানে ফাতমা তারাবি শেষ যেদিন হয় এদিন অনেক টাকা পয়সা তো সবাই পাইছে। আমি কইতাছি আব্বা কইতাছে হুজুরের রুমে গেছে, আব্দুল্লাহ ভাই রুমে গেছে, গিয়ে ওনার ব্যাগ হাত দিছি, কি মনে করে হাত দিছি আমি সঠিক জানি না, কম সিগারেট খাইতাম না পানি খাই, তো ওনার ব্যাগে দেখি অনেক টাকা, টাকা কত আমি গুনি নাই, আমার আব্বার কাছে বলছিল 32,000 টাকা। খামটা নিছি, সাথে সাথে আইসা নাইমে বলছি জানাব আমি বাইজাম, বাইজে তো কয়টা টেহাল হয়ে যা, দিছে আমারও তো সবাই চিনে, এরপরে পাবলিক করে আসছি, সবাই মোটামুটি টাকা পয়সা দিছে, এরপরে তো আমার আগের টাকা আছে, আমার বাবা যে টাকা দিছে জেলার জন্য ভাই মিলে মিলাই মিলাই আমার মানে হিসাব করছে 47,000 টাকা, 47,000 টাকার ভিতরে 3,000 টাকা বাংমু আর হেডি রাইকে দিব বাইজাম, তো আরেকজনের টাকা কিন্তু আমি চুরি করে ফেলছি। পরে আসলাম রাজু কমার্শিয়ালে, ওই জায়গায় একটা শার্ট কিনলাম, একটা চশমা কিনলাম, পাঞ্জাবি অবস্থায় তিনটা ব্যাগে ঢুকাইলাম, তারপরে আমার চাচির জন্য একটা শাড়ি কিনলাম টাঙ্গাইলিয়া, আমার আম্মার জন্য কিনলাম, আমার বোনের জন্য কিনলাম, সৎ বোনের জন্য, যার আমি জীবনে কিছু না দিছি মানে মন চাইছি দিয়ে দেবো, তারপরে আমার মামার বাড়ির জন্য কিনলাম, কিনে আইছি, কিন্তু ওরা কেউ জানে না যে টাকাটা আমি চুরি করছি। করার পরে এটা আমার আম্মারে দিছে, আমার আম্মা কো আমার বাদাম তো তাবলিগে গিয়ে ভালোই হয়েছে, ও দোয়া করি বাদাম তুই বাচ্চা থাক, বললে আমি মনে পার হয়েছি, পার হওয়ার পরে ফোন দিছে,
আচ্ছা
তুই কই, ফোন দিছে হুজুর ইমাম সাহেব হুজুরে, বলার পর হুজুর আমি আইতাছি বাসার, তুই তাড়াতাড়ি আ, তখন আমার মনে কটকা লাগছে, হ্যাঁ আমি তো টাকা চুরি করছি সবাই জানি না, পরে আর আপনার বাড়িতে যাইনি,
মসজিদের টাকা ছিল
না, এটা আপনার ইয়ার টাকা ছিল, আবদুল্লাহ ভাইয়ের টাকা ছিল, যে মসজিদ ওনার রুমে টাকা ছিল, ওনার
নিজের টাকা, পার্সোনাল টাকা,
পার্সোনাল টাকা ব্যাগে আমাকে খুব বিশ্বাস করে, আর ওনারা সবাই খতমা তারাবি সবাই নিছে, মানে একটা হিসাব হইতেছে ভিতরে যেন টাকা, চাবি তো আমার কাছে এনি টাইম সবসময় থাকে, আমি গিয়া টাকা দিকে লোক সামলাইতে পারি নাই, এই নিয়ে চলে গেছি, আমি বলছি না সবাই জানিয়ে গেছে আজ যাবো, আসলাম টঙ্গি, ওই তারিখে খারাপ লাগে, গাড়ি খাইতেলাম, ওরা গেছি প্রায় এক দোকানে চা খাইতেছি, দেখেন আমি মনে মনে জায়গার থেকে আইসে, আমার বাড়ি কোন জায়গা, কোন জায়গায় আপনার বাড়ি, আমি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কোন জায়গা, আমি কই আনায়াত, মানে সবকিছু মিথ্যা, পরে আসলাম বলে বলতেছে আপনি কি হোটেলেই থাকবেন, আমি হোটেলে, আপনি একলা থাকবেন না অন্য কাউকে নিয়ে থাকবেন, বলতে আমি একলা, বলতেছে আপনি কাকুলি চলে আসেন, কাকুলি বনানি, কাকুলি বনানি আসছি সিএনজি নিয়ে, 120 টাকা সিএনজি ভাড়া নিছে আমার থেকে, আমার পরে ব্রিজ পার হয়েছে, পার হইয়া গ্রিল খাইলাম, মানে দেখকে এটি তো জীবনে খাই নাই আমি, দেখকে মানে নিজের কাছে মনে হয়েছে, আমি বলছি পুরা মুরগি দেন, আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে, পুরা মুরগি আপনি খাইতে পারবেন, পরে কি জানি বলে কটার নাকি এটা দিল আর একটা তন্দুর রুটি দিল খাইছি, পরে আমি বলছি মামা এখানে থাকার কোনো ব্যবস্থা আছে, আপনি একলা থাকবেন, আমি অন্য কিছু পাওয়া যাবে, অন্য কিছু কি পাওয়া যাবে, বলতেছি মেয়ে পাওয়া যাবে, আমি বলছি মেয়েটি নিবো না, আমি একলা থাকবো, তো ভাড়া কত, বলছি ভাড়া আপনি ইয়া দিয়ে 400 টাকা দিন,
আচ্ছা
হোটেল উঠছি, ওঠার পরে অনেক মেয়ে দেখি আমার উপরে নিয়ে গেছে, এক ঘন্টা আমি মানে রুমের ভিত্তি তুস 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 করি, আমার ভালো লাগে না, ওই কি দেখলাম কি দেখলাম, পরে ওই যে লোকের মাধ্যমে গেছি ওই লোকের আনছি, ভাই আমার তো ভালো লাগে না, কত আপনাকে তো আমি ওনাকে দিয়ে দিছি, আপনি ওনার সাথে কথা বলেন, তো বলছিলেন ভাই কি করা যাবে, আপনি থাকবেন, হ্যাঁ মেয়ে নিয়ে থাকবেন, তো কত দিতে হবে আপনাকে, আপনি 1200 টাকা আমাকে দিবেন, 1200 টাকা 400 টাকা 1600 টাকা, আগে তো 400 টাকা নিয়ে গেছে, পরে 1200 টাকা, তো ওনার সাথে বৈশা রয়েছি, তো উনি বলে কি কিছু ইয়া করো না কেন, আমি বলতেছি না আমি এসব তো কিছু বুঝি না, এসব আমার দরকার নেই। পরে যেভাবে হোক উনার ইচ্ছাকৃত ভাবে মানে আর আমার ইয়া হোক যেভাবে হয়ে গেছে, সকালে উনাকে আমি ২০০০ টাকা দিছি। পরে উনি বলতেছে আপনি মোবাইল নাম্বারটা দেন, আমি মোবাইল নাম্বার দিলাম। পরের দিন উনি আবার আমাকে ফোন দিল, তুমি কই? আমি বলতেছি আমি আসি টঙ্গিতে। তুমি আসবা? আর আমি কই হ্যাঁ আসবো। কত? আজকে তোমার ১৬০০ দিতে হবে। আমি বলছি না ১৬০০ না, তুমি সেরকম একটা রুম দেখো মানে ভিআইপি, যারা ভিআইপি থাকে ওইভাবে আমি থাকবো, কথা বলে দেখো। আসো তুমি, টাকা ৫০০০ দিতে হবে। আমি ৫০০০ আর ১০০০০ নাই, আমি সবকিছু দিব।
কিন্তু এত টাকা আপনি পাচ্ছেন কই?
ওই যে আমি টাকা চুরি করছি ৩২,০০০, এরপর আমার চিল্লার টাকা আছে ১২,০০০।
ওকে,
পরে ওই জায়গার থেকে আপনার আসছি, আসার পরে ওই দিন টাকা নিছে ৪,০০০ টাকা। এভাবে আমার টাকা চলে যেতেছে। পরে লাস্ট মুহূর্তে আমি দেখি কি আমার কাছে ২০,০০০ টাকা আছে।
মানে এইসব টাকা আপনি কি করতেন? এইসব ফুর্তিবাজি করে উড়িয়ে দিতেন?
ফুর্তিবাজি, আমি মাত্র ৩ দিন হোটেলে ছিলাম,
মানে আবাসিক হোটেলে যেতেন, এদের সঙ্গে এসব কাজ করতেন আপনি? ওকে,
৩ দিনে আমার মানে ওই টাকা শেষ। আমি গুনে দেখি আমার ২০,০০০ টাকা আছে। আমি বলছি আমার তো আর জীবনে তো আমি এই এলাকায় ঢুকতে পারবো না, আমার যে একটা মানুষই বিশ্বাস করছে এই এলাকা তো আর আমার ঢুকা সম্ভব নয়। আমি কি করবো, কই যাবো? তখন আপনি চিন্তা করতেছে একটা কাজ করি, কি কাজ করা যায়, কই? তা আমার বাসা ভাড়াও দিবে না, এমনি শর্ট মানুষ, ঠিক আছে, দেখতেও এত বয়স লাগে না, দাড়ি আরো কামায়ালছে, কই থাকুন? কই না আজকে হোটেলে থাকলে। এমনি এমনি করার পরে হঠাৎ আমার টাকা আমাকে নিয়ে যাবে, চিন্তাই দোষ আমার। সৈনিক ক্লাব থেকে বের হয়েছি, ওই যে আপনার ক্যান্টনমেন্ট দিকে রাস্তায় গেছে না,
জি,
ওই জায়গায় যাওয়ার পরে আমি বলছি যে আর্মিরা আছে, প্যান্টের পরে টেয়া করতে আছে, নাই তো দুজু খালি ভাঙ্গি পরে তো আর মনে থাকতো না, একটা জিনিস করলাম টেকা না দিতে তো সরম। তো ওনারা যেন এই জিনিসটা কেল করছে এটা আমি জানি না। পরে আমি কইতেছি যে এদিক দিয়ে নাই যে পুলিশের বই সবকিছুর বই, তো রেল লাইন দিয়ে পারো খালি গাড়ি দুইটা টঙ্গি দেয়, টঙ্গি যাই তাহলে আমার সমস্যা নাই।
ওকে,
টঙ্গি হোটেল বার আপনার ২৫০ টাকা। কতখানি রেল লাইন যাওয়ার পরে মানে ওই যে আপনি বনানী থেকে ইয়াতে উঠে ডানে মানে সৈনিক ক্লাব থেকে যে রেল লাইন যাওয়ার পরে আমার বলতেছে এদিকে,
কে?
৩টা ছেলে।
ওকে,
আমার চিকো বড় কে এদিকে, এই তোর বাড়ি। তখন তো আমার মানে ভিতরে মানে কাঁপতাছে, ভাই আমার বাড়ি, ভাই তোর বাপ মা আছে? মুখে না আমার বাপ মা কেউ নাই, মিথ্যা বলছি, আমার বাপ মা ভাই কেউ নাই, এরকম মাইছি হাইতে পারে নেই করে কয়ে আরে পকেট চার্জ কর। পকেট চার্জ করার পরে আপনার পাইছে না, বাম পকেট আট দিছে পাইছে না, পরে এই জায়গায় একটা কাগজের মতো কি মনে হয়েছে, তুই বেল খুল। আমি কই না ভাই বেল খুলতাম না, বেল খুললে আমার নিচে কিছু নাই, কত নিচে আছে দেহাই দিতেছে, খুল।
আমি ৩ জন মিলে,
হ্যাঁ ৩ জন খুল, তুই এটা তোর প্যান্ট খুল, তোর ভিতরে কিছু আছে। আমি কই না ভাই আমার ভিতরে কিছু নাই, কিন্তু আমার তো মানে আছে জানা, আমার তো টাকা, আমার তো টাকা, কেন তুই খুল? আমি কই না খুলি না, দেখে পরে আমার ইচ্ছা মতো মনে মনে টেনি লাগে না, রেল লাইন এবং মরিয়া যাবো শেষ হিসাব দেওয়ার। চলার পরে ওনারা টাকাটা আমার ইয়া করছে মানে নিয়ে গেছে, সবাই তো যাইতেছে আর ডান পাশে আবাসিক হোটেল, বাম সাইডে সবাই যাত্রার মতো হাত দিয়েছে, ৩জন মারতেছে আমার টাকা নিছে, তুই মিথ্যা বলছো, আর আমার তো ভয় দুজো ধরা খাইয়া যায়, আমি তো এরকম পেজ কোনোদিন হই নাই। আল্লাহ ভরসা আমি আমার বাসায় যাবো, যা আছে কপালে, এমনি হতো নাই এমনি হতো নাই। এদিক দিয়ে আমার আম্মা পাগল হয়ে গেছে, আমার আব্বা মানে দুনিয়াতে না বললেই চলে, মারা যায় নাই মানে উনি কথাই বলতে পারে না, আমার মানে এতটুকু বিশ্বাস করছিল লাস্টে।
আপনি চলে আসাতে এই অবস্থা?
হ্যাঁ এই অবস্থা। আমার ভাই খালিগো আমার বাইরা দুজো আয়াপুত্র, আমার মামারও মানে চলে আসছে গ্রাম থেকে আমার খোঁজার জন্য। আমাদের টিন সেট বাসা ছিল, তো প্রায় অনুমানিক আমার মনে নাই যে কয়টা বাজে, কিন্তু এরকম একটা আইডিয়া হয়েছে ১০টার পরে হবে, তখন তো আর আমার ইয়া ছিল না, গড়ি ছিল না, মোবাইলটা তো কিন্তু নিয়ে গেছে আমি, কিন্তু মোবাইলটাও সেল করি নাই, সৈনিক ক্লাব থেকে নিয়ে গেছে, তো তখন আর ক্যাল করি না। আমি কই যে বাসে দুজু ঢুকিয়ে যাই, পরে দুজু ধরে মাইতে, আরেক চিন্তায় কই আসে আল্লাহ কফলে লেখ সবাই মানে আপনার পস্তাব করা সল দিয়েছে, দেহি কেটা মানে গেট দিয়ে আইতেছে, তখন পস্তাব করতে বইয়ে বসছে। তার ব্যবসা হয়তো কেউ বাবু পস্তাব করতেছে যাবো গা, তো এলা যেন আমার মামা, এটা আমি জীবনে কল্পনা করতেছি। যখন মামা কইছে তুই খারা, যখন খারাই কইছে তখন এই দিছি দৌড়, পরে মামা পিছে পিছে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে এনে কলার দুইটা আনছে,
আচ্ছা
আইনে রুমে ঢুকাইছে, ঢুকায় পরে কোথায় কই আসিলি? আমাকে আমি যেন আসলাম, আম্মা কই? ভাই যে হেরা গর গিয়া দেখ তোর আম্মার কি দশা, কই যেন আব্বা কই? তোর আব্বা তো মরে গেছে, আব্বা মরে গেছে, আমার লিগে মরে গেছে, ওরকম পাশের ঘরে গিয়া দেখ, মানে আরেক দুইজনে দুই রুমে দেখছে, গিয়া দেখি আসলো আমার আব্বা মনে হয় অনেক নরম হয়ে গেছে, তারা আমার দেখকে জরায় দিচ্ছে বাজান 30,000 না, আমি তো আগে কাজ টাজ কিছু করছি না, ওনা আমার ভাগ্য দিছে, যেটা চাইতো আমার কোল দিয়ে দিলতাম, তুই এটা কি কাজ করলি, চিল্লা দিয়ে আয়া,
তারপরে চুরি করলি,
তুই এটা কি চুরি করলি, আমার মান সম্মানটা কই তুলি, তোর যত টিয়া লাগতো আমি তোরে দিতাম, তুই কি কাজটা করলি। আমি কইতেছি আমি মরিয়া জায়গা তখন কি করতাম, আমার মাথায় শয়তান ঢুকে গেছে, আমি তোর না বের হইতে পারতেছি না, কি করবো, তুই এই কাজটা খালি কেমনে করলি, কেমনে করলি, এই বলতাছ অনেকক্ষণ, মানে প্রায় 10 মিনিটের মতো, আমি কইতে তোমরা তোমরা মতো থা, আমি আমার মতো জায়গা, আমার আব্বা পাও দুরেলছে, বাবা দুই তোর কাছে ভুল করে খাই, তাও আমার ক্ষমা করে দিস, তুই যাইস না বাবা, যেটা হয়েছে না হয়েছে তুই থাক। আমি ঘরের ভিতরে রয়েছি, আমার আম্মা তো কথাই বলতে পারে না, অসুস্থ তো সবাই, আমার দিককে ক্রিয়া করলো, পরে মামা বলতেছে কি করা যায়, তো আমার ছোট ভাইকে যে ভর্তি করাইছে কাকা, উনি আর ইমাম চাবাইছে, আমি কল্পনাও করি না যে ওনারা নিয়ে আসবে, মানে ওনারা আমাকে নিয়ে যাবে, আবার আসার পরে আমি ওই পাশে দাঁড়ায় রয়েছি, তা আমি খেয়াল করছি না, প্রথম ঢুকছে পরে আমি মানে আপনার পা আমার কাঁপতাছে, কাঁপার পরে আমি মানে প্রস্তাব করে দিছি, উনি ওনার দেখলে মানুষের ডরাই তো, এমনি খুব ভালো মানুষ, মানে আমরা ভয় পাইতাম দিস, পরে আমি প্রস্তাব করে দিই, ইমাম সাহেব আমার এনে তোরছে দৌড়ে ঘরের ভিতরে নিয়ে গেছে বাইরে শাসন করে, পরে বলতেছে তুই টিয়া দিয়ে কি করছো, কই কই গেছো, আমি কইতেছি কাকা টিয়া আমি এনতে নিছি, নেওয়ার পরে আমি কোন একটা বাসে বসছি, কিন্তু এতটুকু মনে আছে নিউ মার্কেট গেছি, কিন্তু আসলে কিন্তু আমি নিউ মার্কেট গেছি,
মিথ্যা কথা,
হ্যাঁ মিথ্যা কথা বলছি, বাচ্চা নিউ মার্কেট গিয়ে পরে কি করছো, আমি কই নিউ মার্কেট আমার দুই তিনটা পোলা পাইন গাড়িত করে কই লয়ে গেছে, লয়ে গেছে সব টিয়া লয়ে গেছে, কিন্তু টিয়াটা আমি চুরি করছি না, আমি চুরি করছি না, তুই তো নিছস কইতাছস, আবার কস তুই চুরি করছস না, এটা কোন ধরনের কথা, আমি এনতে তো চুরি করছি কিন্তু হিনে গিয়ে আবার আমি মানে চুরি করছি না, আমার টিয়া হ্যাঁ নিছে, কথাটা মানে গুছাই মানে বলতে পারলাম না ওনাকে, উনি পরে আবার ইমাম সাহেব আমার দুইটা চটকা লাগলো, তুই ভালা ঘুরে করতে কি করছো, আমি বলতে পারি না, আমার তিনটা পোলা দোষে দুইটা মাইর দিছে, মাইর দিয়ে গাড়িতে কইলে গেছে, আগে টেহাল হয়ে গেছে, পরে করতে তোর জীবনটা কেমনে যাবে, তোর চিল্লা দেওয়ায় আনলাম, তোর দাঁড়িয়ে ছিল কত সুন্দর, এখন তুই কালকে কেমনে মুখ দেয়া, আমার কাছে চিন্তা হয়েছে এই মুখ দেয়া নিচ্ছে মরা যাওয়ন অনেক বালা, তোর ইমাম সাহেব তুই একটা কাজ করলি, কিন্তু কেউ জানে না, ইমাম সাহেব জানে, কাকা জানে, আমার আব্বা আমার আম্মা আর হচ্ছে আমার মামা, আমার যে সব ভাই উনিও জানেন এই বিষয়টা,
মানে এত টাকা আপনি চুরি করেছেন,
হ্যাঁ মানে মসজিদের যে মুয়াজ্জিন আব্দুল্লাহ হুজুর উনি তো জানেন, কিন্তু উনাকে নিষেধ করছে যে তুমি কেউ কাছে বলবা না, হাসান কাকা বলছে টাকা তোমার 10 লাখ নিয়ে থাকে আমি দিব, আর ওনার সামর্থ্য আছে দেওয়ার মতো, কিন্তু ছেলেটার মানে এত ইয়া করবা না, নিচে নামাবা না, হয়তো সে একটা শয়তানে দূরে লাইছে করে লাইছে, পরে মানে জিনিসটা আমি এসে জানতে পারি, আমি তো জানছি যে এলাকায় সবাই জানা জানি হয়ে গেছে যে অমুকের ছেলে খাদেমের ছেলে এত টাকা চুরি করছে,
ওকে
পরে হুজুরের কথা মাসে বাইরে বাইরে জেলে দিয়ে দিই, জেলে দিয়ে দিব, আমি কই জেলে দিয়ে দিলে দিয়ে দেন, পরে আমি কই না জেলে দিতাম না, আমি আমার মাসছে না হুজুরে হুজুরে মেরালাম, হুজুরে মেরালাম, তো ওই যে আমার তাবলিকের ইয়া ছিল এগুলি নিয়ে র্যাপ কটা চলে আসলাম জসীমুদ্দ হাইট টাইট, এর এক ঘন্টা পরে আমার আম্মা আমার মামা আমার খুঁজতেছে, তো আমি আবার কি করলাম মানে মানুষকে দেখানোর জন্য তাবলিকের একটা বই আছে ফাজাইলের আমল, ওই জিনিসটা আমি র্যাপ কটার সামনে পড়তে বললাম, এক র্যাপ গেছে জিজ্ঞেস করবে তুমি কিসের জন্য এনে হয়েছে, কবে জানে আমার বাড়ি অমুক জায়গা আমি তাবলিক করে দেখে আমার সৎমা আমার বাইর করে দিছে, মানে আমি মানে আশ্রয় খুঁজতেছি থাকার জন্য,
আশ্রয় করে
জি পরে মানে পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে আমার মামা কইতেছে কই যাইছি তো বাইক না, তার আমার আম্মাকে জড়ায় দোষে জড়ায় ধরে আবার বাসায় নিয়েছে জসী মন্দির থেকে র্যাপ কটার থেকে বাসায় নিয়ে গোসল করাইছে, গোসল করার পর তোর এই ব্যাপারটা কেউই জানে না, আমি জানি ইমাম সাহেব জানে তোর আব্বা জানে তোর কাকা জানে তোর এই মামা আর আব্দুল্লাহ তো জানি যার টাকা নিছে এত জানি, আর হ্যাঁ ওকির কাছে বলে না, এখন তোর কাজ হইতেছে কালকের থেকে আগে যে আমরা কাজ করতে আমরা কাজ করবি, আর কেউ দুজিগা দাঁড়িয়ে কাজ শোষ করে তবে মানছি জিএমবি জিএমবি করে অল্প অল্প বয়সে, তখন জিএমবি মানে একদম অল্প বয়সে এই জন্য আমি কাইটেলছি, আসার পরে পরের দিন মসজিদে গেছি বলে তা আমার তো একটা বয় মনে মনে মানে আমার আব্বা মা হয়তো কাছে রাখার জন্য আমার আশ্বাস দিয়ে নিয়ে আসে, আসলে কাছে বলে আমার সালাম দিছে আসসালামু আলাইকুম ভালো আছেন, বকর সাপ বাবা ভালো আছে। আমি ভাবছি যে আমার জিজ্ঞেস করবো কিরে তুই মদ দেনে টাকা চুরি করলি গে রে, ও তুমি দাড়িটা এমনি কাটতেলা কাজটাকে বালা করলাম। আমার আব্বার দিন যাচ্ছে ভালো, আমার আম্মার দিন যেতেছে ভালো, সবাই দিন ভালো যেতেছে। খাইতেছি থাকতেছি সিগারেট খাওয়া ধরলাম, পান খাওয়া সাইড়া দিলাম। আবার একটা বছর আইলো ঈদ, ঈদে তখন আমার আব্বা মসজিদ কমিটির সাথে রাগারাগি করলো, রাগারাগি করে গেছে গা। সারা রমজান আমি চালাইছি, চালানোর পরে আব্বা যত টাকা পয়সা মসজিদের পাইতো এই টাকাটা মানে আমার সবাই দেয়। এক সার গেছে, এই নাও এটা তোমার বাবারে দিও। আমার বাবারে দিতাম না, প্রায় আমার 65,000 টাকা ইনকাম হয়েছে। ইনকাম হওয়ার পরে আমার একটা সৎ বোন আছে, ওনার বিয়ে ঠিক হবে মানে দেখতে আসবে। এটা ঈদের পরে ওই টাকাটা আমি কি করছি আবার ইমাম সাহেবের কাছে রেখে দিছি। তখন এত টাকা নিয়ে আমি কি করবো, 5,000 টাকা নিয়েছি, নিয়ে একটু ঘুরছি এটা সেটা খাইছি। আমার কাছে আমার বোনের দেখতে আসবে এটা ঈদের পরে বলতেছি। আম্মা খবর দিছে আমার তোর বোনে দেখতে ডেকোরেটর যত জিনিসপত্র আছে আমি নিয়ে গেছি। ওনারা আসলো, ওনারা রিসিভ করলাম। তা আমার পকেটে তো টিয়ার অভাব নেই, টাকা এই টাকা যে টাকা জীবনে দিনে এই টাকা তখন আমি আরেকজনের কাছে ফালাই রাখছি। 60,000 টাকা আছে, 5,000 টাকা আনছি। পরে ইমাম সাহেব কইতাছে তো এক কাজ কর তোর আব্বার আরো 5,000 টাকা দেয়ালা আনতে সমস্ত করুক। আমি কই না আব্বারে দিতাম না, সমস্ত করুক তার টিয়া থাক, আমার ভবিষ্যৎ আছে না। তো বোনেরে দেখতে গেছে গা, পরে বিয়ে ঠিক হয়েছে আমার বোনের এত তারিখে। এর মাঝখানে আমার গন্ডগোল লেগে গেছে, একটা রনি নামে আমার একটা বন্ধু ছিল পাশের বিল্ডিং এ, আপনি কেয়ারটেকার হিসেবে চাকরি করতো। হ্যার বিল্ডিং এ গিয়ে আমি বিড়ি টিড়ি খাইতাম, মসজিদে তো খাওয়া যেত না, ওনার রুমে গিয়ে আমি বিড়ি টিড়ি খাইতাম, এই হিসাবে সম্পর্ক পাবো। একদিন দিয়ে কি উনি মানে সিজার আছে না কেচি, কেচি বিষ্ণু নিছে। আমি কই দোস্ত এই কেচি দিয়ে তুমি কি করো, কেচি এমনি রাহি। আমি কই না এইসব কেচি তো তোমার কাছে রাহার কথা, তুমি কি কিছু খাও না কিছু গাঁজা খাও, ওকে তুমি খাও কহ আমি তো গাঁজা খাই, খাইবা গাঁজা? আমি কই দেও যা আছে আর তো মসজিদে দেখতাম না, দেখায় তোমার এনে ঘুমায় করো বাচ্চা। তো মসজিদে চাবি টাবি তো আমি নিয়ে আসি, পরে হ্যাঁ এনে ধরাইলাম দুই স্টিক খাইছি, খায়া সিগারেট খাইছি, খায়া বলতেছি দোস্ত এখন গাঁদাও খেলাম সবই খাইলাম সিগারেটও খেলাম, তো একটা জিনিস বাদ পড়ে গেছে কি একটা মাইয়ানো, এটা তো এখন সম্ভব না। আমি কই এত কিছু সম্ভব না, যত টিয়া লাগে আমি দিব তুমি আনো, কইটিকে আনবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ কারে দূরে ব্যবস্থা করছে, মাইয়ারে দিলাম 10,000 মানে হ্যাঁ দিয়ে দিছে এত কেয়ারটেকার আর বিভিন্ন সাহেবরা টাকা দিল টাঙ্গে টাকা জমা থাকতো ওই জায়গার দিকে দিয়ে দিছে, কিন্তু টাকাটা কিন্তু আমার পরের দিন হুজুরের কাছ থেকে নিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ আমার বিশ্বাস করিয়ে দিয়ে দিছে। পরে হুজুরে জোহরের নামাজের সময় গেছি, এই তুই কই গেছিলি? হুজুর আমি তো অমুক জায়গা দিয়েছি, মানুষে কয়ে জানে আমি কই হ্যাঁ তো অসুখ মানে মিথ্যা কথা বলতেছি, হাসপাতালে গেছি গা, আপনারা জানাইতে পারছি না, ফোনও পাইছি না। তুই তো জানাবি একটু ফোন করে তো কবি, আমি যে এগুলি করছি হুজুরে জানে না, পাশের বিল্ডিং এ করছি, তুই তো এগুলি একটা মসজিদ এমনি ফেলায় কেউ তুই জায়গা চাবি টাবি লয়ে গেছো কি একটা। আমি কই হুজুর মানে একটা লোক মারা যাইতাছ না আমি কি করবো, আর আপনার কথা মনে নেই বাচ্চা যা কাজ কর। আমি কইতাছি যে হুজুর টিয়া দেলা নেনতে, তুই টিয়া দিয়ে কি করবি? আমি কই বোনের বিয়ে ঠিক হয়েছে, আব্বা এত টিয়া পয়সা দিব কইতে তা আমি কিছু টিয়া পয়সা দিই, ও কত নিবি? আমি কই দেলাইন 30-35,000 টিয়া। ওরা বলতেছে গো এক কাজ করে এত টিয়া দিলে তো তোর বাপে কষ্ট, 25,000 টিয়া না আর হীরা থাক আমার কাছে থাক, আমার কাছে না তো তোর কাছে থাক। 25,000 টিয়া লিয়ে বাসা পর্যন্ত গেছি, জ্ঞান করতে আব্বারে 5,000 টিয়া দিব মনে, আর রনির 10,000 টিয়া দিলে আরো 10,000 টিয়া দিয়ে আরো 10-12 দিন থাকতাম হোটেল।
মানে শুধু নারী নেশার জন্য আপনি অর্থগুলি ভাবে ব্যয় করেন?
হ্যাঁ।
বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা, বিরতি নেব, তবে তার আগে আপনাদেরকে বলতে চাই যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archer, আরো একবার বলছি www.facebook.com/kibriya.archer, পেজটি আছে আর জে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ, প্রিয় শ্রোতা, আপনারা সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria। আবারও বলছি rj-kebria.com। এখানে এসে লেস টক নামে একটা সেকশন আছে, ওখান থেকে আপনারা মেইল করতে পারেন। আমি প্রত্যেকটি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা বিরতির পর আবারও ফিরছি।
গেছি পরে আমার নেয় না, ছোট হিসাবে মানে নেয় না। পরে কুদেছো তুমি চেয়ারম্যানের সার্টিফিকেট আনো, এ আনো, সে আনো, এটা কইতে গান। পরে রনিরটা ইয়ে করে মানে নিয়ে আসলাম, রনির নাম দিলাম, আমার নাম দিলাম, রনির এগুলি ব্যবহার করতেছি, আমার ছবিটা দিছি, চাকরি করতেছি। প্রায় একসাথে 45 দিন ডিউটি করার পরে আমার অসুখ হয়ে গেল, ডায়রিয়া টাইপের পাতলা পায়খানা হয়ে গেল। গাড়িতে আসলে এতদিন কেউ ডিউটি করতে পারে না, 20 দিন। তা আমার তো নেশা একটাই, যেন আমি আবাসিক হোটেলে যাবো, এই জায়গায় টাকাটা ব্যয় করবো। আমার তো অনেক দান্দা বান্দা করছি, কত অল্প অল্প, এত বুঝি নাই, নতুন কিছু বুঝি নাই, অল্প অল্প করছি। আমার অফিসে অনেক সুনাম।
ওকে,
পরে আমার অফিসে খাওয়াইলো এক বাসের হেল্পারি করি, অফিসে খাওয়াইছে বেলাল সাহ, বেলাল পরিবহনে এই রাস্তায় চলতো। পরে খাওয়ানোর পরে আইসে 45 গেলে আমি আজকে যাইতাম, পরে যায় আমার, পরে যায় আমি, পরে একজনে বাসা দিয়েছে, গেহিনে আরো 2-3 টাকা খরচ হয়েছে। হওয়ার পর আবার আইসে কারণ বাজার, কারণ বাজার গেছি রেল লাইনে, রেল লাইনে গিয়া গাঁজা কিনছি। মহিলারা ওই যে রেল লাইনের পাশে গাঁজা বিক্রি করে গাঁজা কিনছি, গাঁজা কিনে ফারামগেটে একটা মার্কেট আছে, আমাদের ওই জায়গায় কাউন্টার মার্কেট একটা বাথরুম আছে, ওই জায়গায় গিয়ে গাঁজা বানাইছি। বানাই যে ফারামগেটের যে গোল চক্করটা, ওই জায়গায় পানির পাম্পটা, ওই জায়গায় দরাইছি, দরাই খাইছি। হ্যাঁ, পরে আপনি গেছি বনানি, বনানির থেকে আবাসিক হোটেল, হোটেল দিকে এমনি দিন যা, এমনি দিন যা।
এই হোটেল গুলোতে আপনি তো মানে একটা হোটেলে যেতেন, বিভিন্ন হোটেলে যেতেন,
বিভিন্ন হোটেলে
খোঁজ খবর পেতেন কিভাবে?
ওই যে আমি একদিন নিছি, এই যে রাসেল ভাই নামে ওনার কন্টাক্ট, আপনি যাওয়ার পরে এদিক দিয়ে আমার আব্বা আম্মা আবার পাগল হয়ে গেছে আমার, আমার পোলাটা কি হইলো। পরে কলমিলতা বাস স্ট্যান্ড আব্দুল্লাহপুর, সবাই আমি সিগারেট দোস্তি, মানে আমার মামা একটা কথা বলে যে পেড়ে নাই বাত কুসো আন্ডা বিরান, আপনার ব্যানসন, তখন ব্যানসন সাথে সিগারেট খাই না আমি, আব্বা বেতন দিছে, কত দিছে? আমি বেতন 2500 দিছে, এই তুমি নাও 1000 আর 1500, আমার তো থাকার 500 আমার ছোট ভাইরে দেওয়া। তখন ছোট ভাইয়ের দিকে মানে আমার একটু মায়া লাগতেছে, আমি 1000 দিয়ে কি করবো, আমি একটা চশমা বানাবো। আমার আব্বা বলছে চশমা বানানি লিখতো না, তরটিয়া তুলে দেখা। এখন অফিসে চাকরি করলাম হচ্ছে আপনার 2012-14 পর্যন্ত, মানে আমার সাতটা এতটুক ভালো মানুষ, মানে যা বলার মতো না, আর আমার স্যারে কিছুই বোঝে না, কিন্তু আমি কিন্তু মূর্খ দেয়া যদি সে মানে তখন আপনার কম্পিউটার চালানি শিখলাম, কিভাবে মানে ওয়েবসাইটে ঢুকে, কিভাবে ফেসবুক ইউজ করে, এগুলি চিন্তা আছে। ওনারা শিক্ষিত মানুষ, মিটিং করে চা নিয়ে দিই। এরপর আমি মানে একটা বিশ্বাস তো হয়ে গেছে, আমার বেতন মানে বাড়াইলো আমার বস। তা মাঝখানে একটা ইয়া হয়ে আমার চাকরিটা আবার চলে গেছে।
কেন চাকরি চলে গেল?
আমার সারা বাদ দিয়ে নাই, মানে আমি ইচ্ছাকৃত ভাবে রিজন ফর্ম দিয়ে আমি চলে গেছি।
ওকে ওকে,
বাসে যাওয়ার পরে চিন্তা করতেছি যেন এক কাজ করি, চাকরি করতাম না, আমি হয়তো বাংলাদেশের ভিতরে একজন সন্ত্রাসী, বিশাল বড় একজন সন্ত্রাসী।
মানে এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় কেন আসলো?
এগুলো আপনার হঠাৎ করে যেন অনেকে আপনি গাড়ি দিয়ে চলে, ওই যে আপনার আমার বসটা মিটিং করে টেবিলে, ঠিক আছে, চেয়ারে নিয়ে কথা বলে, তারপর বিভিন্ন ড্রিঙ্কস করে, মদ খা।
আমি আপনার মধ্যে এরকম শখ জাগলো যে আপনি এরকম একদিন হবেন এবং সেজন্য আপনাকে সন্ত্রাসী হতে হবে?
হ্যাঁ, আমাকে সন্ত্রাসী হতে হবে। এরপরে আমার বস, কিন্তু আমি এমনি অফিসে আমি সৎ ছিলাম, আমার বসে এত টাকা পেমেন্ট নিয়ে আসে, ড্রয়ারে রেখে যা, এবং কি আমার কাছে চাবি থাকে, আর আমার বস এটা বিলিভ করে যান আবু বক্কর 100 টাকা অফিসে থাকে, এটা নিবে না, মানে এতটুকু বিশ্বাস হয়ে গেছে।
ওকে,
আমার ইচ্ছা ছিল যে আমি এরকম বসটা মাইরালাম,
করবেন
মাইরালাম ওই সব বস,
বসকে মেরে ফেলবেন?
হ্যাঁ,
যারা আপনাকে এতটা বিশ্বাস করে তাদেরকে মেরে ফেলবেন?
হ্যাঁ, মানে এরকম মানে আমার মাথায় ঢুকলো, মানে আমি চাকরি ছেড়ে চলে গেলাম, ক্যাশ ভরা টাকা, টেবিলের টাকা, ডয়ারের টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, এগুলিতে আমি বিশাল বড় সন্ত্রাসী হলো, যে আমার এক নামে চিনে। পরে বলতেছে এক নামে চাকরি না সব চিন্তা বালা না তো এই বেতন চাইছি তার দিয়ে ভাঙতাছি পরে আবার একটা ব্যবসা করতেছি চায়ের দোকান দিলাম উত্তরাতে চায়ের দোকানদারি করতেছি এর ভিতরে আমার বসে ফোন দিছে মাছের ব্যবসা কেমন চলে আমি কিন্তু মাছের ব্যবসা করতাম না সব মানে স্যারে বানায় মানে বলতাম এমন ভাবে মানে স্যারের বিশ্বাস তো করাইছি যেন আমি দুনিয়াদারি কিছুই বুঝি না তো আমি দুনিয়া পুরা বাদ দেখা লাইছি তুমি ভাই একটু অফিস আসো তাই আমি বলছি স্যার আমি তো বাসার দিকে মসজিদে যাবো নামাজ পড়তে নামাজ পড়ে স্যার পরে আসি কিন্তু আসলে নামাজ পড়তে আমি যাবো না মানে স্যারের একটু পরে আসছি বাসায় আইসা স্যারে তো আমার ফোন দিল অফিসে গেছি যাওয়ার পরে একটা পিয়ন ছিল তা আমার ডিপার্টমেন্ট ছিল পিয়ন পোস্টে তো বলতেছে ভাই আপনি কার কাছে আসছেন বলছে আপনি কান্ট্রি ম্যানেজার কই বলেন যে না অবক্কর আছে তা আমার বাবা আলাদা আমি এতটুকু আমার আদর করে গেছি পরে আগের যে বস গুলা ছিল সবাই আর এই অবক্কর সাহেব ভালো আছো আমি কই হ্যাঁ স্যার ভালো আছেন আপনারা হ্যাঁ এতদিন পরে মানে আমার মানে মাথা এই কাজটা মানে দুই মিনিটের ভিতরে মানে ব্রেন্ডারে নিজেরটা নিজে অস করে এলো ব্যবসা তেমন ভালো না গ্রামের আবার ডাকা আসছি মাসের এরকম চলে না এটা ওতে আমার অফিসে চাকরি করো আমি কেন আসা চাকরি করতাম দেহ ব্যবসা আরো কয়দিন পরে গুরু এখন এই তো লস খাইবা চাকরি করবা একদিন আমার অফিস আরো বড় হইব তোমার বেতনও বাড়বো এসির ভিতরে থাকবা আমার কাজটা খুব কষ্টের ছিল না একদমই সোজা সারে চা দিতাম শুধু আমার যে মেন বস উনারে চা দিতাম আর কেউ আমি চা দিতাম উনি মানে একমাত্র আমার উনার কাজের জন্য ব্যবহার করছ অন্য কেউ জন্য না স্যার আমি করতাম না তোমার আমি বলছি তুমি করবা আর কোনো কথা আছে কই না আর কোনো কথা গেছি কাপড়ে 1000 টাকা দিছে আমি তো জানি যেহেতু আমার উনি ফোন দিছে যে উনার অফিসে আমার কাজ করার জন্য কারণ কোন ছেলে এ অফিসে থাকবে না মানে এটা আমি বিলিভ করি মানে এত পরিশ্রম করা আমি তো সবাই মন জয় করছি কাজ করলেও মানে আসি না করলেও আসি মানে একবার যার মনের ভিতরে ঢুকা যা চাকরি করতেছি করতেছি পরে চাকরি ছাড়িয়ে দিছি দূর আর চাকরি করতাম না 9 মাস করে একবার আয়া বসছি বাসায় চিন্তা করতেছি করা যা আব্বা জিগা রে কি হয়েছে কোম্পানি আমি কই ইয়া হয়েছে কোম্পানি বন্ধ হয়ে গেছে আসলে কোম্পানি বন্ধ হয়েছে ওই যে স্যালারি পাইতাম আর জমাইতাম এ টাকা দিয়ে ভাঙতাছি চশমা লাগাইতাছি এই জায়গায় যেতাছি ওই জায়গায় যেতাছি ঘুরতাছি মেয়েদের নিশা আমার আরো বেশি বেড়ে গেছে চাকরি ছাড়ার পরে মানে সবথেকে অনেক বেশি বেড়ে গেছে গাজীপুর যাই ভাওয়ালে যাই তারপর আপনি ফারাম গেটে আসি এই যে এই জায়গার দিকেও নিয়ে যাই উত্তরা বিভিন্ন জায়গা এমনকি আমি টাঙ্গাইল পর্যন্ত গেছি পরে আম্মা আমার যখন লাস্টে টাকা শেষ হয়ে গেছে এখন কি করবি একটা অফিসে পাঠাইছে আমার পছন্দ না দূরে তো মানুষের অফিস কর পরে আম্মারা কইতে আসি আমি কাজ করতাম না ওই কেরে করতি না আমি আমার সমস্যা আছে কি সমস্যা হ্যাঁ বক্ষ চক্র করার পরে 2 মাস রেস্টে দিছে দেওয়ার পরে গার্মেন্টসে চাকরি করছি ওই ম্যাডাম ওনার বাসায় আমার আম্মা কাজ করে ওনার ফ্যাক্টরিতে চাকরি দিছে দেওয়ার পরে আপনার বত্তিছে 6 মাস করার পরে কইতেছে আম্মা আমার ভালো লাগে না বাকিয়ারে আমি খুব গরম জন্ডিস হয়ে যাবো চাকরি ছেড়ে দিছি আমার কত হচ্ছে চাকরি নিবো চাকরি ছেড়ে দেবো ওই টাকা গুলি তো আর আমার আব্বা আম্মারে দিতেছি না সব আমি খরচ করতেছি ঠিক আছে আমার বুদ্ধিটা হয়েছে এইটা গার্মেন্টসে চাকরি করতাম বেতন পেয়েছি আপনি 6,500 টাকা বাসায় এনে দিছি 2,000 টাকা সবটাই আমার সবটাই কি করতেছি আপনি গাঁজা খাইতাছি খালি গাঁজা এরপরে একটু বাংলা মানে যেটা বাংলা মদ বলে এটা খাইতাছি আর একটা বড় লোক বন্ধু ছিল পয়সাল এই গার্মেন্টসে থাকার ক্ষেত্রে উত্তরা পরিচয় এটা সাইরে অ্যাপ হচ্ছে আপনার টার্কিশ হপ স্কুল স্কুলে চাকরি করতেছে ওই জায়গায় 1 মাস করার পরে আপনার চাকরি আমি সাইরে দিছি আম্মা আর আব্বা কইতাছে তোর মতো ভাড়ায় মেয়ে পুল আমি জীবনও দেখছি না এরকম করা যা এরকম করে মানুষ আমি এখন কইতাছি সবই তো বাদ যা খেলাম কিন্তু একটা অফিসেই তো আমার ভালো জানে যে অফিসটাতে জীবনে কাজ করছে ভালো এই অফিসে আর জীবনে স্যাপ পালাবো না যা করছি তো করছি আসার পরে আম্মা কইতে সত্যি করে কর তোর কি হয়েছে আমি কই তুমি জানো না আমার তো মাইরা লাইতো সেটা তুই কি কস কহ বলছি যে খারাপ ছেলে মেয়েদের সাথে চলতাম ওরা আমারে টানে না গেলে মারবো আমরা টাকা দিতে বলে
আপনি যেভাবে হোক মাকে ব্ল্যাকমেইল করছেন
হ্যাঁ কিন্তু আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি
আমার ভাই, সেটাই বলছিলাম ব্ল্যাকমেইল করা আর কি। মানে আপনি এগুলো বললে মা বলবে যাওয়ার দরকার নেই, টাকা পয়সা আমার কাছ থেকেই নে, আপনি যেভাবে হোক মার দুর্বলতার সুযোগ নিচ্ছেন।
আমার মা 7 লাখ টাকা আমি খবর পাইছি না আমার মা জমা হয়েছে
7 লক্ষ টাকা।
জি,
কই পাইলো টাকা?
কাজ করছে
মানুষের বাড়িতে কাজ করে
এখন পর্যন্ত আস।
ওকে ওকে, তারপর
পরে আপনার বলার পরে আমার আম্মা বলতেছে বাবা হন কি করা যায়, ওই কি করা যায় ২০০০ টাকা ১ প্যাকেটের দাম কত ১ প্যাকেটের দাম ৬০০ টাকা ৩ প্যাকেট সিগারেট লাগবে আজকে
তো শুনছে রেডিওতে সে।
হ্যাঁ,
এগুলো কি জানতো মা? এর আগে আপনি স্বীকার করেছেন না এই প্রথম বলছেন?
না, আমার মার কাছে যে সব বলছি যে
বলেছেন সেটা সে জানতো না,
সেটা
আজকে ফার্স্ট রেডিওর
মাধ্যমে। আজকে আমার মা দুই শুনে হয়তো জানি না কি করে,
মা ক্ষমা করে দিবে আমি নিশ্চিত ভাবেই জানি, কারণ মা তো মাই। দুনিয়াতে আল্লাহ তো বলে দিয়েছে যে শ্রেষ্ঠ সর্বোত্তম গিফট আমি যেটা দিলাম মানুষকে সেটা হচ্ছে তার মা।
পরে
করে দিবে নিশ্চিত। হ্যাঁ বলেন,
৫০ টাকা দিছে, ৫০ টাকা নিয়ে যাবি, তুই তো আর এটি খাস না। আমি কই দেন আম্মা আমি তো সিগারেটও খাই না। কতে বাবা তুই দুপুরে যাবি হিনে গিয়ে টেহারি দেয়াইবি ভাইবি কোন সময়, আম্মা অনেক দূরা তো রাইতের ১টা ২টা বাজে। এরা কইতে আমি এরা তো বিশাল ধরনের মানে সন্ত্রাসী বুঝো না। তা আমার আম্মা তো মানে সরল সোজা মানুষ, আরো মানে বেশি ভয় পাইছে আমার পোলারে দু মাইরালা। তা আমার ৫০০ টাকা দিয়েছে, দেন বাদাম তুই এটা দে, তুই হোটেলে কিছু খাইস, কষ্ট করিস না, টিয়া দেয়া পড়িস। তা আমি গেছি গিয়া আপনি খবর নিছি কোন জায়গায় কি ভার আছে, পিওসি নিয়ে গিয়া মদ খায়া মানে আমার মতো বড় লোকের পোলা মানে আর নাই, ঢাকা শহরে নেই, কাটে আইসি বেনসন প্যাকেটে প্যাকেটে। বাস টাকা ছিল ৩ দিন পরে, আবার চিন্তা করতেছি যে ১০ দিন পরে আমার মার কাছে কেমনে টাকা নেওয়া যায়। বলতেছি আম্মা এই সমস্যা। কি সমস্যা? এরা তো আবার আইসে আমার দত্তাছে। তা আমি আবার এলাকা খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করলাম, আমার আম্মাও মানে জানে যেন ওরা খারাপ ছেলে, তা আমার আম্মা জানবে যে হ্যাঁ আমার ছেলে তো আসলে এরা নিয়ে যেতেছে ইচ্ছাকৃত ভাবে, তা টাকারও বেশি দিবে। পরে দিল একসাথে ৩০,০০০ টাকা। একসাথে ৩০,০০০ টাকা নিয়ে আমি টাঙ্গাইল গেলাম। টাঙ্গাইল যেটা আপনার ইয়া বলে ওই যে খারাপ জায়গা বলে, কি পড়লি জানি বলে আমার সঠিক মনে নেই, এটা টাঙ্গাইল গেছে ওই জায়গাতে আসার পরে বাসায় ২টা বোতল নিয়ে আসি হুসকি আইনে রাখছি। আমার মা বলতেছে এটা কি রে? আমি কো আম্মা এটা ইয়ার বৃত্তে তুই দিবা, বৃত্তে তুই দিবা, এটা তো ওই জিনিস ওই বাইকও দিব। তো এদিন আমার মানে আমার আম্মারা সবাই এক জায়গায় যাইব গে, এদিন আমি বাসায় বন্ধু বান্ধব আইনে পার্টি দিব, মদ খাবো। ২ মাস করার পরে ভালো লাগে না, পরে আবার যে চায়ের দোকানে গেছি, চায়ের দোকানদারি করি নিজেও করি। আমার তো চায়ের দোকানদারি করি ১০টা পর্যন্ত, তো আমি সময় দিতে পারতাম না, আপতাম এনেও খাইতে পারতাম না, হিনেও ঘুরতে পারতাম না, খালি বৈশ বৈশ ফোনে এরা খবর লইতাম কোন জায়গায় মানে নতুন নতুন মেয়ে আসে, এরকম খবর লইতাম।
মানে আপনার নেশাই হচ্ছে এটা আর গাঞ্জা খাওয়া?
হ্যাঁ, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া কিন্তু দোষী মাঝখানে, মদটা কম কিন্তু গাঞ্জাটা বেশি।
ওকে,
তখন আমি জানি যে কোথাও গাঞ্জা বিক্রি করে, স্টেশন রোডে একদিন গাঞ্জা নিয়ে ধরা খাইছি, ধরা খাওয়ার পরে হাতে মাপটা। আমি আবার অভিনয় করতে জানি, খুব ভালো একটা অভিনয় করতে জানি।
ওকে, তো খোঁজ খবর নিতেন আপনি?
হ্যাঁ হ্যাঁ, পুলিশ আমার এমনি দোষ কিরে তুই এটা কই পাইছো? স্যার একটু একজনে কইছে এটা ধর, এনে কয়টা বিশ্বাস তুই খাস? আমি বলছি স্যার আমার বাবাও নাই মাও নাই, এমন জায়গাতে আমি আইসি, হ্যাঁ আমার কইছে যে নেনতে আইনে দে তোরে ২০টা টাকা দিমু খাইতে। ও তুই সত্যি কথা কইতেছিস? আমি স্যার আপনি দেন সত্যি কথা কইতেছি, তো গাঁজাটা কিন্তু আমি কিনছি, আমি এনতে নিয়ে আসলো তোরে নিয়ে এসে খাবো। তুই তো আমার পুলিশে দূরে চটকানা পাড়ালো আপনার এই যে কারণ বাজার আসলাম, ফার্ম গেট নাই ওদিক দিয়ে রেল গেটে গিয়া দিয়ে বিক্রি করতেছে ওই জায়গাতে ৫০০ টাকা গাঁজা কিনছি, বাসায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার এক বড় লোক বন্ধু আছে স্থানীয় উত্তরা, চল দেয় এক জায়গায় মগ বাজার। মগ বাজার কি কয়েকটা গার্মেন্ট ইয়ে আছে, বার আছে, আমি কই নাকি ডিজে মিজে হয় হয় আমি টাকা কত লাগবে? লাগলো পঞ্চাশ হাজার আর আমার কাছে জ্ঞান মেটে আনি।
শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যারা যাহা বলিব সত্য বলিব এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, তারা আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আবারও বলছি, ঠিক চার্টের পরে ফিরে আসছে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আজকে এখানে লাখো জনতার মুখোমুখি হয়েছে আবু বকর তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। বলুন, আপনি যেখানটায় থেমেছিলেন তারপর?
তারপর বলছি যে আমার কাছ থেকে কিভাবে নেওয়া যায়। খারাপ ছেলেদের উদ্দেশ্য করে মানে আম্মাকে মানে যেভাবে হোক আমার মানে
কনভিন্স করতে
করতে হবে, আমার টাকার দরকার। আম্মা বলতেছে আজকে দিতে দিতে পারতাম, ভাইরাল হলেও দিতে যাত্রার মতো সিগারেট খায়। হ্যাঁ, আমি বাসায় ভাত খাইতাম না, আমি এখন হোটেলের খাবার খাই বেশি, আমার পছন্দই বেশি। বাসায় দেওয়া যায় আপনার বিভিন্ন সাগান আমার ভালো লাগে না, আমার এখন মাংস এটা এটা মানে সব থেকে ভালো লাগে খাইতে। হোটেলে সারাদিন বসে আড্ডা দিতাম, এমন দিন গেছে আমার 600-700 টাকা বিল হয়েছে হোটেলে। বাসের লোকেরা বলতো, ভাই কি অবস্থা, ভালো আছে? হ্যাঁ, ওনারাই খাওয়ান। 3 দিন পরে আম্মারা বলছে যে আম্মা টাকাটা দিলা না, এভাবে পরিচিত টুঙ্গি নিরসপা ওই জায়গায় ও জুতার কাজ করে ওর সাথে ছিলাম। পরে তো আমার আম্মা তো আব্বার কাছে বলে না ভয়েতে, আব্বা দুজন আবার আম্মারে মারে এসব অন্য। পরের দিন গেছি বাসায়, গেছি পরেই তো আম্মার কাজে যায় না, আমার আগে জিজ্ঞেস কিরে কি হয়েছে। আম্মা আমার তো হেরা দৌড়ে নিয়ে গেছিল, বুঝলাম তোমার দিলা না, অনেক মাইট দৌড় করছে, সব মিথ্যা এরকম মাইট দাঁড় করছে। তখন কত চা 50,000 ঘুষি না দিতে, আবার তো 50,000 দিতে পারতাম না। তোর মামার কাছে টিয়া, এখন তোর মামার তো কি করে টিয়া আনবো, ও একজনের দাঁত দিবা। 30,000 টাকা আনছে, 30,000 টাকা দিয়ে আপনার গেছি হচ্ছে আপনার ইয়াতে কক্সবাজার, যেদিন দিচ্ছে এদিন কেউ নেই নেই, একলা হয়েছি যেন একলা গুরু। কক্সবাজার গেছি, গিয়ে হোটেলে ছিলাম, থাকার পরে ওই জায়গা আবার ব্যবস্থা করলাম মেয়েদের, হোটেল বয় দিয়ে মানে নিয়ে আসলো। আসার পরে ওই জায়গায় টাকা শেষ, আম্মার ফোন দিয়েছি যে আম্মা আমার 10,000 টাকা লাগবোই লাগবো, যেভাবে 10,000 টাকা দিতেই হবে, তাই তো আমার এরা ছাড়তেছে না। আবার আইলাম আমার পরে, এখন চিন্তা করলাম নিজের কাছে, আমার আম্মা তো অনেক টাকায় আমার দিছে, আর এমনি তো টাকা নষ্ট করে যায়, তো আমার এটা লস হইব। এক কাজ করি, ডাক্তি বাকি আবার করি। আমার কইতেছে কে চাকরি করবি, আমি ডাক্তি না করে তা কাপড়ের ব্যবসা করি। আমার এটা করুন লাগতো না, কাপড়ের ব্যবসা করুন লাগতো না, কিছু না, তুই বাসাত বয়ে থাক, তোর কোনো কাজ নেই, তুই খালি বাসাত বয়ে থাকবি, তাও আমার শান্তি আছে। আমি কইতেছি না আমি চাকরি করবো মামা, আবার গিয়ে আপনার ভর্তি হলাম রূপা ফেব্রিক্স, জায়গা ভর্তি কাজ করতেছি, একজনের মাধ্যমে পরিচিত হয়েছে, নাম হচ্ছে মান্নু। 3 মাস কাজ করার পরে আমার আর ভালো লাগে না, মানে ওই যে আপনি নেশা করতাম তো টাকা, আমার কাছে চাইলেই টাকা দিত, আর কাজ করে তো আর মজা লাগে না, নিজের কষ্টটাই কোন রকম চলতাম। চলার পরে আবার আইসে, আমি আম্মা আমার টাকা দিতে হবে, আবার ফোন দিছে ভাই বাইরে এরকম একটা বোতল কিনে দিতে হইব। কি কয়েছে? আমি কহ নাই তো আমার মাইরা লাগবো, তোমার ফুল আসাও না বোতল দিবা না, কোনটা আমার ফুল আছে আম্মা টিয়া দিত। আমি একদিন রাইতে 3-4টার দিকে আইতাম, মানে আমার কোনো খোঁজ খবরে আমার আম্মা রাখতো না, আমার আব্বা জানলে আম্মারে মারবো, এরপরে সবাই জানবো, সমাজের মানুষ খারাপ করবো নিজের ছেলে, এটা আম্মা সহ্য করতে পারবে না। আবার টাকা দিছে, টাকা আমার একটাই নেশা ছিল মেয়ে মেয়ে। এরপরে নিয়ে আপনার পরে আবার চলে গেছে গাজীপুরা, গাজীপুরা 2 দিন ছিলাম, 2 দিন থেকে আবার আইছে। আমি আম্মা আমার একটা ব্যবসা বাণিজ্য ধরার, তো কিসের ব্যবসা, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য দাও না, তোর ব্যবসা হইতো না, তুই চাকরি বাকরি একটা কিছু কর, তুই খালি আমার কতদিন বাদাম, তুই এই লাইনে কেমনে গেছি? আম্মা আমি এই লাইনে ছোটবেলার দিকে গেছি, কিন্তু আসলে যে মানে আম্মার কাছে মিথ্যা কথা বলতাম, কিন্তু আসলেই কিন্তু আমি এইসব লাইনে গেছি না। আমার একটা নেশা ছিল আবাসিক হোটেলে যেতাম, এর থেকে মানে আমার মাথায় খালি কাজ করতো, আমি আমার মাকে কিভাবে বললে মিথ্যা কথা বললে আমাকে টাকা দিবে।
আপনার মাথার ভিতরে এই জিনিসটা কাজ করতো কখনো, যে আপনার মা বয়সে এরকম বৃদ্ধ হয়ে গেছেন, মানুষের বাসায় কষ্ট করে তিল তিল করে পয়সা গুলো চলছে?
না, আমার কাছে তখনও মনে হইতো, মাঝে মাঝে একটু মনে হইলে যে তখন বলতাম যে চাকরি করবো অথবা
ব্যস্ত। ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন একে তো ড্রাগের মধ্যে জড়িত ছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে যে নেশার মধ্যেও জড়িয়ে গেছে নারী শরীর, সেই জায়গাটিও মারাত্মক রকমের অ্যাডিকশন। এবং মানুষ যখন অ্যাডিকশনের মধ্যে থাকে তখন হিতাহিত কোনো জ্ঞান থাকে না, কিন্তু এর জীবনে এটা ঘটেছে এবং সেগুলোর পরিণতিও ভয়াবহ হয়। বলুন তারপর।
এরপরে বলতেছে বাদান তুই কেমনে এই লাইনটাতে গেলি, হাফ পাস খালি দিয়ে হাফ পাস মানে বুঝাই, আমার আম্মা যেমনি বুঝায় এমনি বুঝায়, আর আমার বড় মামা খালি নুরি বেকল পাইছে, আমার মামাদের এদিকে একজনের নাম আছে নুরি বেকল, হের পোলা মানে হেরে যেমনে চালাই তো, আমার মারে আমি যেমনে চালাই আমার কথাই শুনে, নুরি বেকল একটা পাইছো কইলে ইটিয়ারে, আর আমি যখন কইতাছি প্রতি সপ্তাহে আমি দোকান বিল দিতাম, এমন কোন দোকান নাই যে 2,000-3,000 টাকা আমি বিল না দিতাম, খালি সিগারেটই খাইতাম, আমার হয়তো মাসকে 5,000 টাকার দরকার, আম্মা এনে দিত, ওই থেকে এনে দিত, ওই যে জমানি টাকার থেকে এনে দিত। পরে আপনার ওই না একটা চাকরি আবার করবো, আবার গেছি ওই আপনার ইয়াতে গাজীপুর, চাকরি হয়েছে না বাসায়, তারপরে আমার দুলাভাই আছে একজন একটা চাকরি ঠিক করলো কাপড়ের দোকানে চাকরি করবো, সব দুলাভাই আপন না চাকরি করবো, প্রতিদিন আমার 500 টাকা দিব ফুটপাতে মার্কেটে না মানে ফুটপাতে ব্যবসা করবো, আমার দৈনিক 500 টাকা দিব, আমি কিন্তু কাজটা বলা দৈনিক 500 দিয়ে দিলে আরো তো অন্য ইনকাম আছে যা খরচ করি হারি, চার দিন গছি, চার দিন করার পরে ভালো লাগে না, পালা লাগে না পরে আবার আপনার ওনারটা সাইড দিছি, তো ওনার চার দিনের টাকা ওনার লস না করলে আমি 10,000 টাকা লস করলাম, আমার দিছে 4,000 টাকা আর 8,000 টাকা আমি ওনার দোকান থেকে চুরি করছি, চুরি করে আপনার চলে গেছি হচ্ছে ইয়াতে বাওয়ালে গাজীপুর চোর রাস্তার এদিকে মানে খারাপ জায়গা মেয়েদের জায়গা, ইয়াতে দুই দিন ঘুরে আইসা এক বন্ধুর ইয়াতে ছিলাম টঙ্গিতে, হ্যাঁ তো ওনায় থাকে মানে আমার জায়গার অভাব নেই মানে যেখানেই যাবো আমার মানে থাকার কোনো ইয়া নেই, আসছে আসার পরে আম্মা কোন এমনি চলে না, আমি আম্মাতে এক কাজ করি নিজে ব্যবসা দিই, তো নিজে ব্যবসা দিবি কাপড়ের রংপুর আমার পাড়ার দিকে দেয়া যায়, আপনি একটা সোয়েটার কিনা পরে 60-65 টাকা সোয়েটার এনে বিক্রি করি 200-150 টাকা অনেক টাকা, এগুলি খুঁজমু, খুঁজার পরে 20,000 টাকার মাল কিনবো, আমার হিসাব হইতাছে আম্মা কো না দিতামই না, আমি কই না দিলাম গেলাম, আমি একটা বয় দিয়েতাম দেন আমি মারা দাম, মানে আমার এটা দেখে মানে আমার আম্মার পাততো না মানে দিয়ে দিত, দেয়া দেওয়ার পরে আব্বা ফোন দিয়ে তোর এক জায়গায় চাকরির কথা বলছিলাম, তো চাকরি কনফার্ম চাকরি হবে, আমি চাকরি করতাম না ব্যবসা করবো, ওর কাছে ব্যবসা করবো, যে টাকা ছিল হীনত মানে ভাঙছি রংপুরে, মানে রংপুরে আপনি 3টা হোটেলে ছিলাম, 3টা দিনে আপনি 72 ঘন্টার ভিতরে আমার 60 ঘন্টায় আমার কাছে মেয়ে ছিল, ওই জায়গায় 30,000 টাকা নষ্ট করে দিয়েছি, কাপড় আইনে আর ব্যানে করে বিক্রি করি নাই, আমি আমার কথা হচ্ছে আমি নেশা করবো অন্য কোথাও যাব, বিক্রি না করে অল্প 2টা মাল বিক্রি করার পরে পাইকারি দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আম্মা কইতাছে কি করছ, আমাকে আম্মা মালের লস খাইছে, আমার দুলাভাই কইছে মোটা মাল কিনতে, আমি ওখানে বিশাল বড় মোটা মাল কিনছি এগুলো আর ঢাকা চলে না, ওখানে কি করা যায়, চালান কত আছে, চালান আছে 5,000 টাকা, 5,000 টাকা আছে কি কস, আমি নেওগা 5,000 টাকা আমার নিচে, আমি এত কষ্ট করলাম আমার 500 টাকা দিবা না, দোকান বিল টিল পাইবো আমি কইতে গেলাম আমার ইনকাম আছে, আম্মা 500 টাকা দিছে, আম্মার সমস্ত টাকা তো আমি আস্তে আস্তে নিতে আসি, পরে কয়দিন বাসায় রইলাম, থাকার পরে ভালো লাগে না, এমনি আমার মাটারে নষ্ট করে আলতাছি, মানে মাঝে মাঝে নিজের কাছে খুব খারাপ লাগে এগুলি করতেছি, চিন্তা করার বিধায় আমার একটা বন্ধু আছে ফয়সাল, বলতেছি ইয়াবা খাবি, ইয়াবা কি মানে ডাইরেক্ট আইসাম সিগারেট খেয়ে ইয়াবা খাবি, কই না ইয়াবা আমি খাইছি না, আমার তো খাওয়া দোস্ত গাঞ্জা খাওয়া আর ওইটা বাংলা মদ খাওয়া, তো এক কাজ করা আজ ওই বুটবাজার, বুটবাজার শাওন নামে একটা ছেলে ছিল নবাব হাবিবুল্লাহ পড়তো, ওর বন্ধু মানে এলাকায় নিয়ে গেছে ইয়াবা নিয়ে এসে প্রথম আমার কাছে ইয়াবাটা দরায় দিছে, একটা মুখ কাছে বোতলে মুখের ভিতরে দিছি, এরপরে চামিজে ধরছিলাম কোনো কাগজ না, চামিজে মেসের ইকো নিয়ে দিয়া টান দিছি, টান দেওয়ার পরে আমি ইয়াবা খাইতাম না, আমার গান্দা দিয়ে ওইটা মদ দি, এরপরে গান্দা মদ খাইছি আয়া ভাসাইছি, আমাদের পরে ঘুমাইছি, ঘুমানির পরে আমি আমি বমি ঘুরে দিছি, বমি ঘুরে দেওয়ার পরে আমার আম্মা গেছে বাজার গিয়েছে, তো বমি গেছে আম্মা তোমরা জান খালে আমার 200, আজকে তো আমার খাওয়া মাইরা লাইতো কাছে এত টিয়া আসিছে, কত 30,000 টিয়া দিবে, কালকে এক জায়গায় আমি ইয়া খামু মদ খামু বাইরে চাইছে ডিসিনা দিকে আমার জোর করে এটি খাওয়াইছে, খাওয়া মাইরা লইতেছে আমি খাই না, আমার আম্মা ধরে আমার অনেকক্ষণ কাঁদছে কি করা যাত, সঙ্গে দেখে কি করা যায়। 30,000 টিয়া দো, তুই আইবি কোন দিন? তিন চার দিন দেরি হইব, আমি কক্সবাজার যাম, ওই জায়গা মানে মেন গ্রুপ থাকে, মানে এগুলি কিন্তু মিথ্যা বলে আমার মার কাছে টাকা আদায় করতে। কক্সবাজার থাকে ওই জায়গা থাইকে পরে মিটমাট করে পরে আমি একবারে কত দোকান আনবো? 30,000 টাকা, আর আমার খরচ দেবো 5,000 টাকা। অনেকগুলো বুদ্ধি বললাম দোস্ত, হ্যাঁ রো একই অবস্থা, হ্যাঁ বাপ মা দেখে না, আমার আমার মা তো আমাকে টাকা দেয়, ওর ফ্যামিলি থেকে ওরা টাকা দেয় না, ও চলতে পারে না, মানসিক ভাবে ও একটা চাপতে আছে। মান্নান আসছে উত্তরা ফয়সালে, বলতেছে দোস্ত কি করা দা? বলছি দোস্ত সন্ত্রাসী। কিভাবে সন্ত্রাসী করবা? ওর মাথায় ঢুকলো যে একটা লোক আছে হচ্ছে আপনার বাংলা বাজার, এটা হচ্ছে রাজেন্দ্রপুর, গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় চলে, মানে ওই পাশে ইয়া বলে বাংলা বাজার বলে, লাবিব ভাইয়ের মাধ্যমে ওনার বাসায় গেছি, কিন্তু উনি জানে কি করবো। তো রাস্তা থেকে গাড়ি তুলবো, তিনজনে ভাড়া করবো, ভাড়া করে ড্রাইভার মাইরালাম, মাইরে আমরা গাড়ি নিয়ে বাইকে চলে যাবো, আমরা যে কোনো ওর একটা পরিচিত মাধ্যমের মাধ্যমে মানে গাড়িটা আমরা বিক্রি করে দিব, এমন ঢুকবো। তারপরে হচ্ছে মাইমি সিং ত্রিশাল, আমরা ত্রিশালের দিকে একটা গ্রামে ঢুকতে যাবো, ঢুকে গিয়ে বাঙালি কাছে বিক্রি করে দিব, 5 কুইন্টাল নিয়ে বিক্রি করবে, এরকম চিন্তা ভাবনা ঢুকলো। 30,000 টাকা আমি নিজে নিয়ে গেছি স্বয়ং, আমাদের সাহসে গোলাম, আমার আর মান্নানের সাহসে গোলাম, মান্নান আর একটা ছেলের ফোন দিলে নিয়ে যাবো। ও আইলো, ও আইলো রংপুর থেকে, ও গাড়ি চালা, তো ও ভাবতেছে যে ও সাহসে গোলানো, তা আমার খালি টাকা যাইতে আছে, মান্নানে কি করা কি করা, আমি মান্নান এখন তো টিয়া মানে শেষ, মান্নান আর আমি মানে আপনার খারাপ জায়গায় যাইতে যাইতে মানে মানে এখন তো আগে হোটেলে যেতাম, এখন হোটেলে যাই না, বড় বড় প্লাটে যাই। ওরা বলতেছি কি করা যা, ওরা বলতেছি দোস্ত আমার কাছে টিয়া নেই, আমি টিয়া বা ওই গজারি গাছ তো আপনি বাংলা বাজার দিকে যাইতেছি, তো পাশরিয়া শুটিং স্পট চিনেন অথবা এই জায়গায় একটা ছেলে, আমি মানে দেখে বুঝছি যে ছেলেটা একটু সরল সোজা টাইপের, ওরা ডাক দিছে এই দিকে, ও ভাই কি হয়েছে? আমি পড়ে কি আছে? ও ভাই কিচ্ছু নেই, হাত দিছি দেখি ভাই কিচ্ছু নেই। আমি কইছি মান্নান এক কাজ করো, একটা গাঁদা ধরাও, স্টিক ধরাও, আজও আমি খাইছি মানে জীবনে টেহা ভাঙতাম আইছি, হয়তো মানুষের জিরুর থেকে হিরো আর আমি হিরুর থেকে জিরু হইতাছি, টাকা আনছি নিজে, বিশাল বড় সন্ত্রাসী ওমো, এটাও পারতাছি না। পরে তো পোলা মানে একটা চিৎকার দিয়ে ভরে গেছে, একটা চিৎকার দিয়ে পরে জনের পরে একটা লুক দিয়ে কেডায় কেডায় এনো পরে, আমি বলতেছি না চাষা কেউ না, আমি ফিরে গেছিলাম এটার লিগে সিলাইন দিয়েছি, মানে পিসের দিকে মানে মাথায় হিট করছে, হিট করার পরে এক যখন ও চিৎকার দিছে ও মা আমার বাঁচাও, তখন আমি তুই কইস তোর পরে টিয়া না, তোর পরে কোটি টিয়া আইতা করে এটা চাকটা দিয়ে দূরে রাখলে মাছ ধরে ফায়ারিং করতেছে, তো এক আর্মি সারে দিছে এদিকে গেলে তোর লাইটতাম, আমার মাথা তো আর কাজ করতেছে না, মার্ডার করেছি মানে কেমন জানি লাগতেছে, শিরশির শিরশির শরীর শিরশির করতেছে আর কাঁপতাছে।
শ্রোতা, এই পর্যায়ে আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আপনারা সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে, আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria, আবারও বলছি rj-kebria.com। এখানে এসে লেস টক নামে একটা সেকশন আছে, ওখান থেকে আপনারা মেইল করতে পারেন, আমি প্রত্যেকটি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আর একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জাহা বলিব সত্য বলিবতে। আর ঝুঁকি দিয়া রয়েছে আপনার সঙ্গে। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে লগ ইন করতে পারেন আমার ওয়েবসাইটে www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। এখানে এসে সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে অনুষ্ঠান সম্পর্কে কিংবা এই অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মূল গল্পে। ওকে, আবু বকর, তারপর
ফায়ারিং করে দুজোটা দুজোটা সাপ কুললে প্যাক ছিলেন তো প্যাক মানে কাদা বলে, আপনারা হয়তো কাদা বলেন, আমরা প্যাক কই, এটা নিয়েছে আমার সাপ ঢুকাইয়া। ওরা লাভি ভাই কইতাছে কিরে কই গেছিলে, ভাই গেছিলাম এনে সাতটা টান লেগে ছিড়ে গেছে। জীবনে তো বহুত কিছুই করলাম, মেয়ের নেশাও করলাম, এই করলাম, কিছু ফায়দা পাইলাম না। আম্মা তুমি আমার একটা বিয়ে করাই দাও। ও এক জায়গায় দেখলো একটা কথাবার্তাও হইলো, কিন্তু যে মেয়ের কথা ছিল বিয়ে করার কথা, এই মেয়ের সাথে আমার বিয়ে হয়নি, অন্য একটা জায়গায় বিয়ে ঠিক করছিল। পরে আমি পালায় চলে আসছি। আসার পরে মানে মোটামুটি মানে আমার আম্মা মানে জানে যে আমার পোলাটা এরকম হয়ে গেছে। পরে বড় মামা কইতাছে এক কাজ করো, আমার দোকানে দিলাও, আমার দোকানে থাক, ফুচকা বিক্রি করবো না, আর আমার সাথে থাকলে খারাপ জায়গায় যাইত না। পরে মামার সাথে থাকতেছি থাকতেছি, পরে মামা কইছে যে তখন থাক আমার সাথে, এর ভিতরে আমি একটু পিছিয়ে যেতেছি। তখন মামার দোকানে মানে বিয়ের কথা হইলো, বিয়ের কথা হওয়ার পরে আমি আবার মামার দোকান থেকে মানে চলে গেছি, পরে আবার মামার দোকান আইছি। বিয়ে বাদ, বিয়ের সাবজেক্টটা গেছে, আমার বুঝাছে আম্মা ওখান আমার কাছে খবর আইছে, আমারে ধৈর্য নিবোগা, আমার 50,000 টাকার দরকার, 50,000 টাকা দিছে। এই লাস্ট আমার মাস সম্বল আমি শেষ করলাম 7,00,000 টাকার থেকে, মানে লাস্ট 50,000 টাকা। যখন 50,000 টাকা দে, আমার আম্মা খুব কান্না করছে, আমার বড় মামা খুব কান্না করছে, আমার ছোট মামা সবাই কান্না করছে, তা আমার কাছে মনে হয়েছে না, আমার কাছে মনে হয় ফালতু 50,000 টাকা নিয়ে আসছি, চলে গেছি আপনি ইয়াতে আবার টাঙ্গাইল খারাপ জায়গা, এই জায়গার থেকে আসছি, এসে চলে গেছি হচ্ছে আপনার ফকিরাপুর, ফকিরাপুর থেকে কাকুলি, এমনি এমনি করে আমার 50,000 টাকা শেষ। মামার সাথে চলতাছি খাইতাছি ভালো, নেশা করতেছি, গাঁজা খাইতাছি, মদ খাইতেছি, এবার আমি খাই না, এবার একদিন খাইছি, খাইতেছি, আবার দোকান থেকে চার টাকা পয়সা মারতাছি, আবার আপনার মেয়েদের পিছে ডাল দিছি। পরে আমারে বললাম 50,000 টানছি ও বাদান, তখন কি করা যায়, আম্মা আমারে বিদেশ পাঠা যায়, আমার তো আমার সব থেকে মানে আমি আল্লাহর কাছে তোবা গাছিলাম যেন আমি ভালো হয়ে যাব, আমার মার টাকা যা নষ্ট করছে তো বিদেশ আমার মামার তো পাড়াই দাঁড়ে, আমি এক কাম করে আমার মারে আমি মানে বুঝাই দিলাম, মালয়েশিয়ার লিগে মেডিকেল করছে, মেডিকেল আনফিট বলছে, আপনার আনফিট, আপনি মালয়েশিয়া যাইতে পারতেন না। আর মামা পরে মামার দোকানে থাকতে থাকতে মামা একটা ফুচকার দোকান আমার নিয়ে দিছে, ওনার পাশে আমি করতাম। করার পরে বিভিন্ন জনে বিভিন্ন লোকজন এসে কথা বলে, আমারে চিনোস, আমারে এই করোস, মাঝে মাঝে আবার খুব খারাপ লাগে, যে খুব খারাপ হয়ে যায়, বিশাল বড় একজন সন্ত্রাসী হয়ে যায়, মানে এখনো মানে নিজের কাছে এরকম একটা জিনিস মনে পড়ে। পরে আবার বলি না, আমার মার টাকা তো অনেক নষ্ট করছে, অনেক টাকা নষ্ট করছে, কিভাবে দেওয়া যায়, মেডিকেল আনফিট হইলাম, সবকিছু আনফিট, আমার মামা বলতেছে তোমার কপাল সব দিক দিয়ে মন্দ।
বিয়ে করেছেন আপনি?
হ্যাঁ, না বিয়ে করিনি।
বিয়ে করেননি, এখন কি করেন আপনি পেশায়?
পেশা আমি বর্তমানে ফুচকার ব্যবসা,
ফুচকার ব্যবসা করি। এই যে এতগুলো ক্ষতি করলেন পরিবারের, নিজের ক্ষতি করলেন, একটা মানুষকে মেরে ফেললেন, কি পেলেন জীবনে?
আমি কিছুই পাইনি, আমি শূন্য পাইছি।
শূন্য পাইছেন, কেন আসলেন আজকে? আজকে যাহা বলিব সত্য বলিব কথাগুলো বলতে,
আজকে যাহা বলিব সত্য বলিবতে একমাত্র আমার আসার উদ্দেশ্য হচ্ছে, আমি সঠিক জানি না যে আমারটা কেউ কাছে ভালো লাগছে কি না লাগছে, এটা হচ্ছে তাদের উপরে। আমার একমাত্র যেন আমি জানি এটা এমন একটা এপিসোড, কেউ না শুনলে জানি এটা আমার মা শুনে, আমার মার কাছে হয়তো আমি আজকে ABC-র মাধ্যমে আমি ক্ষমা চাইতে পারবো, হয়তো আমার মা দুজো একটু ক্ষমা করে দেয়, দুজো আবার আমার মা চেষ্টা করতেছে আমি বাইরে যাওয়ার জন্য, দুজো আমার মার ক্ষমা তো, দুজো আমার মেডিকেল ডাবল ফিট হয়ে যায়, আমি হয়তো ভালো মানুষ করে যাই। একমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে আমার আমার মার জন্যই মানে আসা, আমি তো হয়তো সরাসরি দুজো ফার্মাসি হয়তো আমার মা স্টক করতে পারে, অনেক কিছু করতে পারে, এই জন্য মানে একমাত্র এবিসি তে আসেন, অনেক চেষ্টা করছেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই চেষ্টা হয়তো সফল হয়েছে এবং একইভাবে আমরা বিশ্বাস করি আপনার ভালো হবার যে চেষ্টা, যে আকুল আবেদন মনের মধ্যে রয়েছে, সেটাও আপনাকে শেষ পর্যন্ত ভালো মানুষের কাতারে এনে দাঁড় করাবে। শুভকামনা থাকছে আপনার জন্য। প্রিয় শ্রোতা, আজকের যে সেগমেন্টটি অনিবার্যভাবে হবার কথা ছিল ডক্টর তাজুল ইসলাম, তাকে আমরা সামহাও ফোনে রিচ করতে পারছি না এই মুহূর্তে এবং সে ডিসকানেক্ট রয়েছে, যে কারণে আমরা আজকে তার ভ্যালুয়েবল মন্তব্য এই মুহূর্তে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না। আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডে আজকের যে গল্পটি ছিল সেখানকার যে সাম আপ বা সেখানকার যে ইভালুয়েশন ব্যাপারটা, সেটা তিনি পরবর্তী এপিসোডে বলবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য। এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানে যারা SMS করেছেন, বিভিন্ন রকমের মূল্যবান মন্তব্য পাঠিয়েছেন ফেসবুকে, সেখান থেকে বেশ কয়েকটি পড়ে শোনাতে চাই। মুকুল লিখেছে, ভাইয়া আবু বকর যে কাজ করেছে, এরকম কাজ করে অনেক মানুষই পথের ফকির হয়েছে, সেটা আমরা JBSB দিয়ে অনেকবার শুনেছি। তবে মায়ের কাছ থেকে এই ধরনের কাজের বা এই কাজের জন্য টাকা নেওয়ার ঘটনা আগে কখনো শুনিনি। রতন লিখেছে, আবু বকরকে কোনোভাবেই ক্ষমা করা যায় না, এরকম অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাহলে এই কাজ করার আগে মানুষ আরো চিন্তা করবে। শিখা লিখেছে, ভাইয়া আসলে বলার কিছু নেই, সবার শিক্ষা নেওয়া উচিত। আসলে প্রিয় শ্রোতা, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, সে কথাটি আমরা সবসময় বলতে চাই। এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন, চলুন শুনি আমরা মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি সাগর, আমাদের বাড়ি মিরপুরে। বেশ কয়েক বছর ধরে আমরা বিদ্যুৎ বিল কমানোর জন্য মিটার রিডারকে ঘুষ দেই। এভাবে ঘুষ দেই বলে এয়ার কন্ডিশন চালানোর পরেও অনেক কম টাকা বিল আসে। আমাদের পারিবারিক অবস্থা বেশ ভালো, তারপরও আমরা এই কাজটি করি। আপনাদের এই অনুষ্ঠানটিও আমি অনেকদিন ধরে শুনি। হঠাৎ আমার উপলব্ধি হলো, আমিও তো অপরাধ করছি, দেশের ক্ষতি করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই অপরাধ করব না। ধন্যবাদ যাহা বলিব সত্য বলিবকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শেষ করছি আজকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। বারবারই একটা কথা বলি, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, একটি ভুল থেকে আমরা যেন এমন শিক্ষা নেই যে আমার জীবনে এবং আমার পরিচিত জনের জীবনে যেন কখনো এই ধরনের ভুল কিংবা অপরাধ না হয়, সেই শিক্ষাটি হোক যাহা বলিব সত্য বলিব ব্রত। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।